FM, the night comes alive with Gramophone.
Merry Christmas. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এখন ঘড়িতে সময় এই মাত্র হয়ে গেল 12:01, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি FM-এ। আশা করছি যে পুরো একটা উইক পরে আমরা যখন আপনাদের কাছে ফিরে এসেছি, অনেক 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 আমাদের মতো আপনারাও অপেক্ষা করেছেন ফুর্তি FM-এর জন্য। 7টা দিন আমরা অপেক্ষা করি যে কখন যে ঘটনাগুলো আমরা পেলাম এই সপ্তাহ জুড়ে, সেইগুলো নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব এবং আপনাদের শোনাব। আর আজকে আমার কাছে অন্য সবার মতন না, আমার কাছে পুরো জিনিসটা একটু অন্যরকম লাগে, যে একটা বছর যখন চলে যায় তখন আমার কাছে খারাপই লাগে। কারণ একটা বছর মোটামুটি এখন তো বলতে গেলে প্রায় 360 দিনের মতন, মানে 360 দিনের মতো 355 দিন বা তার একটু কম, 354 দিন এরকম কাটিয়ে ফেলেছি। তো যতটা দিন এই বছরের সঙ্গে ছিলাম, এখন সেই বছরটাকে ছাড়তে বেশ খারাপ লাগছে। কিন্তু মানতেই হবে যে এটা বছরের শেষ ভূতাসন, এবং 2015 অর্থাৎ 2015-কে আমাদের বিদায় জানাতে হবে এবং 2016-কে আমাদের বরণ করে নিতে হবে। তো আজকে ক্রিসমাসের এই দিনে আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা, এবং আশা করছি সারাটা দিন আপনাদের চমৎকার কেটেছে। এবং এখন ভূতাসনের সাথে চমৎকারের পরে ভয়াবহ ভয়ঙ্কর কাটবে, এবং অনেক কিছু আমরা শুনবো, অনেক কিছু জানবো আজকে। শুরুতে জানিয়ে দিই যে নতুন একটা বছর আসছে, কিন্তু আমাদের প্ল্যান কি আসলে নতুন বছরে? ভূত সময়েরও ডেফিনেটলি কিছু প্ল্যান রয়েছে। এইবার যে প্ল্যানটা সেটাকে আমরা বলছি যে আপনার শহরে আপনার সাথে, অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন সেখানেই আপনার শহরে আপনার সাথে আমরা গিয়ে করব ভূতাসন। ভূতাসন আপনার শহরে আপনার সাথে, অর্থাৎ আপনি যেই শহরেই বাসী, মানে যে শহরেই থাকেন না কেন, 2016 থেকে আমরা শুরু করব প্রত্যেকটা শহরে যাওয়া। অবভিয়াসলি প্রত্যেকটা শহরে প্রতি সপ্তাহে যাব আমরা, স্টুডিওর নামগন্ধও ভুলে যাব আমরা একেবারে। এখন পুরো শহরগুলোকে একটার পর একটা শহরকে হন্টেড করতে আমরা চলে যাব। এবং আপনারা জানেন যে আমাদের বিস্তৃত নেটওয়ার্কের আওতায় রয়েছে পুরো বাংলাদেশ, সুতরাং যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এবং পুরো বিশ্বও রয়েছে আমাদের অ্যাপের আন্ডারে, সুতরাং আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারি। তো প্রথমে আপনাদের একটু ভেঙেই বলি, রহস্যে না রাখি, যে এই বছরের শেষ যে এপিসোডটা সেই এপিসোডে জানিয়ে দিচ্ছি যে আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমরা রাজশাহী যাচ্ছি, এবং তার পরের শুক্রবারে ইনশাল্লাহ আমরা কক্সবাজার যাচ্ছি। সো যারা রাজশাহীতে আছেন তারা অবশ্যই অবশ্যই, আপনারা যারা রাজশাহীবাসী তাদের জন্য একটা বিরাট সুখবর এটা, এবং তারা অবশ্যই আমাদেরকে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। এবং যারা কক্সবাজারবাসী, আপনাদের একটা সপ্তাহ পরেই, মানে প্রথম সপ্তাহে রাজশাহী, তারপরে কক্সবাজার, লাস্টে আমরা শেষ করেছিলাম কক্সবাজার দিয়ে বাইরের ট্যুর যেগুলো হয়, সো মানে অনেক দূরের ট্যুর যেগুলো হয় আর কি, এবার রাজশাহী থেকে শুরু হচ্ছে, তখন ওই মানে উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে আর কি, দেখা যাক। তো আপনারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। কীভাবে পাঠাবেন? ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, আপনারা সবাই জানেন। ফেসবুক থেকেও চাইলে কালেক্ট করে নিতে পারেন, আমাদের স্পেলিংটা হচ্ছে bhutafm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দেবেন আপনাদের কাছে, আমাদের কাছে, এবং রাজশাহীর এবং কক্সবাজারের যারা লিসনার্স তাদেরকে বলছি স্পেশালি। এবং আপনারা ফেসবুকে যে আমাদের অ্যাড্রেস চেক করে নিতে পারেন, আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutafm.rasel। এছাড়াও রেডিও ফুর্তি বলে গুগলে সার্চ দিলেও আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, এবং আপনি আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি আমাদের অ্যাড্রেস নিয়ে নিতে পারেন, ইমেল অ্যাড্রেস সেখানে সব জায়গাতে আছে, মানে এটা অ্যাভেলেবল। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে রাজশাহীতে আমরা শুনতে পেয়েছি যে রাজশাহীতে ভূতাসনের একটা ফ্যান ক্লাব হয়েছে, এবং আমরা খুব দ্রুতই সেই ফ্যান ক্লাবের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এবং কারা সেটা চালাচ্ছেন, কীভাবে রাজশাহীবাসী সেখানে যোগাযোগ রাখবেন, কীভাবে যোগাযোগ করবেন, এবং কীভাবে আপনাদের ঘটনাগুলো সশরীরে গিয়ে সেখানে জমা দিয়ে আসবেন, বা কী কী আমাদের কার্যক্রম থাকবে, কীভাবে আমরা বিভিন্ন হন্টেড প্লেসে যে এই 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 ফ্যান ক্লাবের মাধ্যমে বিভিন্ন হন্টেড প্লেসে যে ভূতাসন শুনবো এবং সেখান থেকে ঘটনাও কালেক্ট করবো, অনেক কিছু হবে। সো আপনার শহরেও আপনি যদি চান তাহলে অবশ্যই অবশ্যই, কারা এই উদ্যোগটা নিতে চান ভূতাসনের ফ্যান ক্লাব খোলার জন্য তারা অবশ্যই আমাদেরকে জানান। এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা আপনাদের পূর্ণ মানে আপনার পুরো নাম, ঠিকানা এবং কারা চালাতে চান, এখানে কে কে থাকবেন, কারা কারা মেম্বার হতে চান, সেগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। এই একইভাবে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অথবা ফেসবুকে ইনবক্স করতে পারেন। বাট ইমেল করলে আমরা বেশি খুশি হই আর কি, এটা আমাদের কালেক্ট করা অনেক বেশি সহজ হয়ে যায় এই আর কি। আর যারা SMS করতে চান আজকে, তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অনেক লম্বা সময় ধরে কথা বললাম, এখন আমরা ঘটনায় চলে যাই। তবে ঘটনাকে বলে দিই, যেহেতু আজকে ক্রিসমাসের একটা দিন এবং এই মুহূর্তে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে সাথে ব্রাদার লিওকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আচ্ছা, আমাদের আমাদের প্রত্যেকেই আজকে যারা পার্টিসিপেট করছেন এবং যারা আজকে পার্টিসিপেন্ট, তাদের প্রত্যেকের এবং যারা আজকে আমাদের অনারেবল গেস্ট, তাদের প্রত্যেকের আপনি ভিডিও কিন্তু পাবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে এবং রেডিও ফুর্তির ফ্যান পেজে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আমরা কয়েকটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে। তার আগে আপনি তো সবাইকে মনে হয় একটু বড়দিনের শুভেচ্ছা দিতে চান।
আচ্ছা, যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং অন্যান্য খ্রিস্টান ভাই বোনদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। অনেকের বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আশা করি ইতিমধ্যেই অনেক জেনেছেন, কিছু আনন্দে অংশগ্রহণ করেছেন। তারপরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।
ওকে, আমি এখন জানতে চাই যে প্রত্যেকটা, যেমন হচ্ছে যে প্রত্যেকটা ধর্মে বিভিন্ন ভাবে আসলে ব্যাপারগুলো আসছে, যেমন আমরা বিশ্বাস করি যে জিন এক্সিস্ট করে, ঠিক একইভাবে ঘোস্ট নিয়ে আপনাদের মানে আপনার কি ধারণা, বা আপনি কি মনে করেন যে ঘোস্ট ব্যাপারটা আসলে ঘোস্টের কোনো অস্তিত্ব আছে কিনা, আপনার কি মনে হয় আপনার দৃষ্টিকোণ থেকে?
এই প্রশ্নটা বেশ মজার এবং জটিল, দুইটাই বলা যায়।
ওকে,
আর আমি আমার ব্যক্তিগত অভিমত জানাতে পারি, এটা কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে নয়। আর আমরা যখন ছোট ছিলাম তখনই এই শব্দটার সাথে পরিচিত হয়েছি যে ভূত বা ঘোস্ট ওই ধরনের একটা কিছু আছে। এখন আমি নিজে চোখে কখনো দেখিনি, তাই ধর্মীয় ব্যাপারটা সরাসরি বলা যাবে না যে ধর্মীয় ভাবে এটা স্বীকৃতি দিচ্ছে কি দিচ্ছে না। কারণ যখন আমরা ছোটকালে ধর্ম বিষয়ে পড়াশোনা করেছি, আমাদের বিভিন্ন সময় বলা হয়েছে ভূতের ব্যাপার, ভূত একটা কিছু আছে। কিন্তু এই ধর্মীয় ব্যাপারটা যখন সাধারণ মানুষের কাছে চলে যায়, তখন তাদের সামাজিক সাংস্কৃতিক বিশ্বাসের সাথেও চলে যায়। তাই ঐশ্বরতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে একরকম ব্যাখ্যা হতে পারে, আবার সাধারণ মানুষের চিন্তা ভাবনা থেকে আরেকরকম ব্যাখ্যা হতে পারে।
যদি তাহলে কেউ যদি মনে হয় যে আপনাদের আপনার কাছে কেউ আসলো ভয় পেয়ে, যে আমি প্রচন্ড ভয় পেয়ে যে কিছু একটা দেখেছি, তখন আপনি তাকে কি পরামর্শ দেন?
পরামর্শের ব্যাপারে সেটাও সুনির্দেশ একটা হয়তোবা হবে না, সেটা থাকতে পারে যে আসলে তুমি বা আপনি আসলে কি দেখেছেন, কি দেখে ভয় পেয়েছেন। কারণ অনেক সময় আমরা মনের ভিতরে যে কল্পনাগুলো পোষণ করি, অনেক সময় এরকম পরিস্থিতিতে পড়লে আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা আমি দেখলাম। যেমন অনেক সময় আমরা বলি যে সন্ধ্যার সময় কোথাও যাওয়ার সময় ওই যদি কোথাও বন দেখলেন, হঠাৎ করে মনে হলো যে ওই বুঝি ভূত বা ওই বুঝি বাঘ, কিন্তু সেটা তো আসলে বাঘ না। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সচেতনতা দরকার, তারপর মানুষের ভিতরে আত্মবিশ্বাস একটা বিষয় আছে সেটা দরকার, মানসিক একটু সাহস সঞ্চয় করা সেটাও ব্যাপার। তবে এই কথাগুলো বলে আসলে ভূতের ব্যাপারটা তো
এড়িয়ে যাওয়া যায় না।
ভূত আসলে বাইরে না, ভূত আমরা তৈরি করি আমাদের মনের ভিতরে। যেই জিনিসগুলোকে আমরা পছন্দ করি না বা ভয় পাই, ওই জিনিসগুলি অনেক সময় ভূত হয়ে আত্মপ্রকাশ করে বাইরের জিনিসের মধ্যে।
তার মানে আপনি বলছেন যে ভয় অনেক সময় নানানভাবে নানান রকম করে আমাদের সামনে এসে দাঁড়ায়, এবং আমরা অথবা আমাদের অপছন্দের যা কিছু আছে সেগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় এবং আমরা কোনো সময় ভয় পাই, কোনো সময় সেটা থেকে এড়িয়ে যেতে চাই, এই ব্যাপারটাই তো। ভয় না পাওয়ার কোনো সূত্র আপনার কাছে জানা আছে? এই যে অন্ধকারকে ভয়, এই যে মানে অদৃশ্য কিছুকে ভয়, যে আমার এই ঘরে মনে হয় কিছু একটা আছে, এই মনে হয় আমাকে কেউ একজন দেখছে, এই মনে হয় এখানে কোনো একটা ব্যাপার আছে, এই যে ভয়, এই ভয় কাটানোর কোনো পরামর্শ আপনার আছে?
আমি ব্যক্তিগতভাবে যেই জিনিসগুলো চর্চা করি সেটা এরকম সহভাগিতা করি শ্রোতাদের সাথে, যে প্রথম ব্যাপার হচ্ছে যে আত্মবিশ্বাস একটা জিনিস, যেটা আমি বলতে চাই আত্মপ্রত্যয়
জি,
সেটা একটা বিষয় যে আমি আমার ভিতরে যে সৎসাহস আছে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। তারপর অনেক সময় আছে যে যেই জিনিসগুলো চিন্তা করলে আমাদের ভয়ের উদ্রেক হয়
সেগুলো চিন্তা না করা,
সেগুলো চিন্তা না করা। অনেক সময় আছে যে আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করতে পারি এই ভয় দূর করার জন্য, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একা হয়তো এটা করা সম্ভব না, আমাদের অন্যের সহযোগিতা প্রয়োজন হতে পারে।
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম এবং আশা করছি যে আপনাদেরও ভালোই লেগেছে জেনে, এবং অনেক থ্যাংকস আপনাকে এত কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার, এবং আরও বেশ কিছু দারুণ দারুণ ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমি পড়তে পারছি না, কারণ দুটো ঘটনা রয়েছে, আরও দুটো ঘটনায় রাজশাহীর ঘটনা, সামনে সপ্তাহে রাজশাহী যাচ্ছি, ভাবছিলাম যে এই সপ্তাহে পড়বো বাট পড়তে পারছি না, সামনে সপ্তাহে পড়বো। রাজশাহীর ঘটনা, রাজশাহীতে বসে পড়ার মজাই আলাদা। সো ও দুটো রাজশাহীর জন্য রেখে দিচ্ছি। আজকে যেটা পড়ছি সেইটা আমাদের পাঠিয়েছেন ইউএসএর স্ট্যামফোর্ড সিটি থেকে, এবং স্ট্যামফোর্ড সিটি, মোহাম্মদ মারুফুর রহমান, বয়স 16, তিনি দিচ্ছেন আমাদেরকে, যেভাবে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মারুফুর রহমান এবং আমি স্ট্যামফোর্ড সিটি অফ ইউএসএ এখানে থাকি, এবং আমি 9th grade পড়ি, আমার বয়স 16। আমি একজন অলমোস্ট রেগুলার লিসনার ভূত এফএমের। যে স্টোরিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার সাথেই ঘটেছে ইন 2015, আর এটা ঘটেছে 2015 জানুয়ারি মাসে। ফর মোর ইনফরমেশন সেটা দ্যাট যে আমি ভূত বিশ্বাস করি না এবং আমি একজন মুসলিম। হোয়াটএভার, আমার 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 গল্পে আসি, এবং আমি সব কিছু শুরু হয় আমার ইন দ্য মান্থ অফ জানুয়ারি, এবং তিনি বলছেন যে আমার স্কুল শুরু হয় আফটার দ্য উইন্টার ভ্যাকেশন, এবং আমি সকাল 6টার সময় স্কুলের উদ্দেশ্যে বের হই, এবং তিনি বলছেন যে আমি লেট, তাই আমাদের নেইবারের গার্ডেন একটা আছে সেখানে শর্টকাট নিয়ে যাই, সেই গার্ডেনতে আমি শর্টকাট নিই। অ্যান্ড আই স্টার্টেড রানিং থ্রু দ্য গার্ডেন বাট সাডেনলি মাই লেগ স্টাক, আমি জানি না যে কি হলো, মানে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই পাটা আটকে গেল কোনো একটা কিছুতে, এবং আমি ফ্রি হওয়ার জন্য বা পাটাকে ফ্রি করার জন্য চেষ্টা করছিলাম, দেন আমার পায়ের দিক থেকে আমি তাকিয়ে দেখলাম যে মানে দের ওয়াজ নাথিং, কিছুই ছিল না সেখানে, এবং ইট ওয়াজ জাস্ট মাই লেগ স্টাক টু দ্য গ্রাউন্ড, এবং আমি সেখানে কোন একটা মাটিতে কোন একটা কিছুর সাথে আটকে আছি। যখন আমি ফ্রি হলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি, এবং আমি জানি না যে কি হলো আমার সঙ্গে, এবং আমার মনে হলো যে ইটস লাইক যে সামওয়ান স্কিপ দ্য ভিডিও, কেউ মনে হলো যে আপনি একটা অংশ দেখছিলেন, আপনি একটা অংশের মধ্যে ছিলেন, একটা সময়ের মধ্যে ছিলেন, হঠাৎ করে আপনি সেখান থেকে অন্য কোনো এক জায়গায় জাস্ট স্কিপ করে চলে গেলেন, বা একটা মুভির কিছু অংশ দেখলেন না, একটু আগেই আপনার পা আটকেছিল কোনো একটা জায়গায়, গ্রাউন্ডের কোনো একটা জায়গায় আটকেছিল, এবং কিছুক্ষণের মধ্যে আপনি দেখলেন যে আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, মাঝখানে কী হয়েছে, কীভাবে হলো, কীভাবে আপনি এখানে আসলেন, আপনার কোনো জানার মানে কোনো মানে ব্যাপারই ঘটেনি আপনার সাথে। যাই হোক, আমি বাসে উঠলাম অ্যান্ড আমার এবং সেই দিনটা আমার ভালোই গেল, বাট আমার স্কুল বাস্কেটবল প্র্যাকটিস থাকার কারণে আমার বাসায় ফিরতে অলমোস্ট 7টা বেজে গেল, এবং আমার যখন ওয়েন এভরিথিং ওয়াজ ওভার তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি বাস থেকে নেমে হাঁটতে শুরু করি এবং আমি গেম খেলছিলাম আমার মোবাইলে অ্যান্ড আমার হেডফোন ছিল কানে। হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমি সেই বাগানটার মধ্যে দিয়ে শর্টকাটের মধ্যে আবারও আছি এবং সেই রাস্তাটা ধরে যেটাতে শর্টকাট নিয়ে যায় সেখান দিয়ে আমি যাচ্ছি এবং আমার যতদূর জানা যে আমার এই রোডে আসার কোনো কথাই না বিকজ দিস রোড ইজ সো ফার অ্যাওয়ে ফ্রম মাই আফটার স্কুল বাস স্টপ। সুতরাং এখানে আসার কোনো কারণ নেই। যাই হোক, আমি একটা এত সিরিয়াসভাবে এটা না নিয়ে আমি এগুতে থাকি কারণ আমি সেটাতে ওপরে মানে ওই ব্যাপারটার উপরে অত বেশি মনোযোগ দিচ্ছিলাম না। সাডেনলি আমি দেখতে পেলাম যে আমার নেইবার রিক, সে হচ্ছে গাছ লাগাচ্ছিল এবং মানে সে রিক যে হচ্ছে সে কিনা যে কিনা আচ্ছা যে কিনা দুই বছর আগে মারা গেছে, আমি দেখলাম আমি আমি তাকে দেখতে পেলাম। আমি দাঁড়িয়ে গেলাম এবং আমার মনে হলো যে আমি কোমায় চলে আসছি এরকম একটা ব্যাপার। যখন আমি দৌড়াতে গেলাম আমি ফিল করলাম যে আমার পা স্টাক হয়ে আছে আবার গ্রাউন্ডে, লাইক যে এটা একেবারে যেরকম ঘটেছিল সকাল সকাল। হঠাৎ আমি দেখলাম যে রিক আমার সামনে দাঁড়িয়ে আছে, দেন আমি তার ফেসটা দেখলাম এবং আমি কোনোভাবেই বর্ণনা দিতে পারবো না যে তার চোখটা কি খুব লাল ছিল এবং তার মুখ দিয়ে মনে হচ্ছিল যে রক্ত ঝরছে এবং সেই একইভাবে নাক দিয়েও রক্ত ঝরছে, নাক মুখ সব কিছু দিয়ে রক্ত ঝরছে এবং আমার ব্রেইন তখন ওই মুহূর্তে কাজ করছিল না, আমি দোয়া পড়তে শুরু করি। তারপরে আমি নোটিস করি যে আমার পাশে একটি মানে একটি একটা একটা কিছু একটা আছে, যেটা উড টাইপের কিছু একটা বা কাঠ টাইপের কিছু একটা, এবং আমি সেই জিনিসটা দিয়ে আমি আমার ফুল এনার্জি দিয়ে আমি তাকে আঘাত করি। তখনই আমি ওকে যখনই আমি ওকে হিট করলাম, হিট করতে গেলাম, তখন হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল এবং আমার পাও আবারও ফ্রি হয়ে গেল। আমি যত জোরে সম্ভব দৌড়াতে শুরু করি অ্যান্ড একটা পর্যায়ে আমি আমার সেন্স হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখতে পাই যে রিকের বাসায় আমি এবং তার ওয়াইফ আমার পাশে বসে আছে এবং আমি তাকে সব খুলে বলি, দেন উনি আমাকে বলে যে রিক এই গার্ডেনে সুইসাইড কমিট করেছিল। আমি বাসায় ফিরে যে আম্মুকে সব বলি এবং আমাকে সে এটাও বলেছিল যে আমি যাতে কখনো এই বাগানে আর না আসি। আমার আম্মু আমাকে অ্যাডভাইস দেয় যে দোয়া পড়ে বের হতে। তারপর থেকে এভরিথিং ওয়াজ ফাইন, বাট এই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। হঠাৎ করেই আপনি যদি মানে আপনার প্রতিদিনের চলার পথ সেই পথে হঠাৎ করে একদিন যদি হোঁচট খান বা আটকে যান কোনো কারণ ছাড়াই, একটা প্লেন একটা গ্রাউন্ড হয়তো সেখানে আপনি হঠাৎ করে আটকে গেলেন বা আপনার ফ্লোরের ওপরে যেটা একদম দেখতে পাচ্ছেন আপনি প্লেন, কোনো ধরনের কোনো বাড়ি খাওয়ার বা হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেখানে আপনি হঠাৎ করে একদিন হোঁচট খেলেন এবং তারপরে সেখানে আটকে গেলেন এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আসতে আরও 15 মিনিট সময় হয়তো আপনার লেগেছিল, বাট মাঝখানের 15 মিনিট কি হয়েছিল সে বিষয়ে আপনার কোনো আইডিয়াই নাই তাহলে কেমন হবে। এবং তারপরে আপনি যখন আবিষ্কার করলেন যে ওই জায়গাতে হয়তো দেখতে পেলেন যে আপনারই কোনো একটা বন্ধু, যে বন্ধুটা বহুদিন আগে মারা গেছে, সে দাঁড়িয়ে আছে, ব্যাপারগুলো খুবই অন্যরকম এবং এই ব্যাপারটা খুবই আমি মানে বেশিরভাগ লাইনই বাংলা ইংলিশে লেখা, সেখান থেকে বাংলা করে পড়লাম যদি মানে একটু আটকে গেছে মাঝে মাঝে, বাট ঘটনাটা খুব চমৎকার, আপনাদেরকে খুবই শোনাতে ইচ্ছা করছিল বলেই শোনালাম। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের SMS করছেন, আমাদেরকে তনিমা SMS করছেন, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে, এবং আমাদেরকে এছাড়াও দিতে পাচ্ছি যে আরও অনেকেই SMS করছেন। আপনি যদি SMS করতে চান তাহলে আমাদের যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও আপনারা আসতে পারেন, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutfm.rasal এবং এইখানে আপনারা দেখবেন যে আজকের যে সমস্ত গেস্টরা রয়েছেন, যে অতিথিরা রয়েছেন, তাদের আমরা ভিডিও পোস্ট করছি, সেই ভিডিওগুলো আপনারা অনায়াসে দেখে ফেলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এই আপনারা যারা ফুর্তির পেজে দেখবেন সেই ফুর্তির পেজে আপনাদের একটু স্ক্রল করে নিচে নামতে হবে, এবং আপনারা যারা আমাদের পেজে দেখবেন তারা তো প্রথমেই দেখতে পাবেন। এই শীতের রাতে কম্বল মুড়িতে ভয়ঙ্কর ভূতের ঘটনা শুনতে চান জাকির হোসেন কোচি, এছাড়াও শেখ জাবের আল মামুন আমাদের এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন, এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে যে এখানে করছেন তাহমিনা রূপা, এছাড়াও নাইম ইসলাম, শাহাদাত আহমেদ প্রিন্স, শাহরিয়া আহমেদ প্রেম, রিজওয়ানা সিতু সেতু, এমডি জীবন আহমেদ অর্ণব, এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই যেমন প্রদীপ বিশ্বাস, তারপরে এস এম সরওয়ার জাহান শাহ, এছাড়াও শাহাদ রাজীব সহ আরো অনেকে। সো আপনারাও যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে ঘটনা শেয়ার করতে পারেন এসএমএস এর মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ঘটনা নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত FM, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে যারা এই মাত্র জয়েন করলেন তাদেরকে বলি যে আমাদের এবার এই 2015 লাস্ট এপিসোড চলছে আজকে, এবং 2016 অর্থাৎ 2016 আমাদের দারুণ কিছু প্ল্যান রয়েছে। তার মধ্যে একটা প্ল্যান হচ্ছে যে আমরা মোটামুটি দু মাসের জন্য আমরা মোটামুটি বেরিয়ে পড়ছি বিভিন্ন জায়গায়, এবং সেই জায়গাগুলোর মধ্যে একটি জায়গা হচ্ছে প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে রাজশাহী, এবং এরপরে আমরা রাজশাহীর পরে যাবো কক্সবাজার বাজার, এবং তারপরে একে একে আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করব। আশা করছি যে আপনাদের সঙ্গে আমাদের থাকবেন। তো যাই হোক, আজকে যারা আছেন তাদেরকে আরও একবার জানাচ্ছি যে আজকে দারুণ দারুণ সব ঘটনা রয়েছে। তাদেরকে একবার জানাই যে আজকে আমাদের সারাটা দিনই অনেকেই অনেকে আজকে জুম্মার দিন ছিল, সুতরাং নামাজ টামাজ পড়েছেন অনেকে আজকে, বিশেষ করে আজকে ঈদে মিলাদুন্নবী ছিল, এবং আপনারা সবাই ঈদে মিলাদুন্নবী, এবং সেই সাথে আজকে এই মুহূর্তে চলছে ভূত এফএম, এবং আমাদের আমরা প্রথম এপিসোডটি বলছিলাম যে রাজশাহী তো করবো, সেকেন্ড যে এপিসোডটি সেই এপিসোডটি আমাদের করার কথা হচ্ছে কক্সবাজার বাজারে, আমরা সেখানে গিয়ে করব। এবং আমরা চাইবো যে রাজশাহীতে যারা রয়েছেন তারা যেন আমাদেরকে বেশি বেশি করে আরো ঘটনা পাঠান, এবং নেক্সট উইকে যখন আমরা রাজশাহীতে থাকবো তখন আপনারাই পার্টিসিপেট করবেন আমাদের সাথে, এবং আপনাদের ঘটনাগুলোই আমরা নেব যারা রাজশাহীবাসী রয়েছেন। একইভাবে যারা কক্সবাজার বাজারে রয়েছেন তার পরের উইকে যেহেতু আমরা কক্সবাজার বাজার যাবো, আপনারাও প্রস্তুতি নেন এবং আপনারাও রেডি থাকুন যে আপনাদের শহরে আসছি আমরা। আর রাজশাহী শহরে অলরেডি আমরা খবর পেয়েছি যে ওখানে একটা ফ্যান ক্লাব হয়েছে আমাদের, আমরা চাইবো যে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেখানে আমরা যাচ্ছি সেখান থেকেই যেন এই ফ্যান ক্লাবগুলোর উদ্যোগ জানা নেবেন তারা, আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনাদের নাম ঠিকানা এবং আপনাদের বিস্তারিত বিবরণ। আমরা চলে যাব ফার্নাজের কাছে, এবং কয়েকদিন আগে আমরা তার ঘটনা শুনেছিলাম একবার এবং বেশ প্রশংসিত হয়েছিল। আজকে তার রিসেন্টলি গত পরশু, তাই না, গত পরশু ঘটে যাওয়া একটা ঘটনা আমরা শুনবো, এবং সেই ঘটনাটি একটু প্লিজ আমাদের বলবেন।
হাই, আমি ফার্নাজ বলছি। আমার সাথে এই বিষয়টা ঘটে যায় একেবারে গত পরশু, আমি তখন নারায়ণগঞ্জ ছিলাম আমার হোম টাউনের বাসায়। তো বিষয়টা ছিল সন্ধ্যার দিকে। তো ঘটনাটা যেটা হয় যে আমি সামহাও আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের বাসার কিছু স্পেসিফিক প্লেস আছে যেগুলো একটু হন্টেড। তো তার মধ্যে একটা কর্নার যে রুমটা ছিল সেই রুমটার মধ্যে ওই দিন আমি যেটা করি যে বিকেলে আমি আসলে প্রচন্ড রেগে ছিলাম, ওই রুমটাতে কেউ বস স্টে করে না, রুমটা এমনিতেই খালি পড়ে থাকে। তো ওই দিন বিষয়টা যেটা হয় যে আমি বিকেলে রাগ করলে তো মাথায় থাকে না আসলে যে কোথায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে। তো আমি রাগের মাথায় ওই রুমটাতে গিয়ে বিকেলে শুয়ে থাকি বেডের মধ্যে। তো সন্ধ্যার দিকে যে বিষয়টা হয় যে প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল, এই ঠান্ডার মধ্যে আমার পুরো রুমটা আমি ফিল করি যে প্রচন্ড গরম হয়ে যায়, ওয়েদার প্রচন্ড পরিমাণে গরম হয়। দেন আমি এই ওয়ার্মি এনভায়রনমেন্টটা হওয়ার সাথে সাথে যেটা ফিল করি যে আমি যেহেতু শুয়েছিলাম বেডে, বেডের মধ্যে কেউ একজন এসে আমার পাশেই বসেছে। বিষয়টা এমন ছিল যে আমার পাশে এসে কেউ বসলো বাট আমি তাকে দেখতে পাচ্ছি না। আমার পাশে এসে বসে, বেডের মধ্যে শব্দ হয় অ্যান্ড আমি ফিল করতে পারি বিষয়টা যে আমার পাশে এসে বসে। অ্যান্ড বসার পর কিছুক্ষণের পরে আমার মানে শরীরটা শিরশির করে ওঠে। তারপর যেটা হয়, আমি ইউজুয়ালি যেটা করি যে আমি কিছুই করলাম না, ওই রুম থেকে আমি তখন চলে আসি। তো এটা ছিল রাসেল ভাই একেবারে রিসেন্টলি যেটা ঘটে যায়।
ওকে, এটা ছিল আপনার সেই ঘটনাটা এবং এর সাথে রিলেটেড একটা ঘটনা রয়েছে যেটা আপনার ভাইকে নিয়ে, রাইট?
সেটা হচ্ছে যে আমাদের বাসায় যেহেতু আমি প্রথমেই বলেছি যে নতুন কোনো গেস্ট সহ্য করতে পারে না, নতুন কোনো গেস্ট আর নতুন কোনো মানুষ আমাদের বাসায় আসবে সেটা পছন্দই করে না। তো সেই সময় আমার ভাইয়া, ছোট ভাইয়া, আমার ইমিডিয়েট যে বড় ভাইয়া, সে নিউলি ম্যারিড জাস্ট। তো তারপর যেটা হয় যে ভাবি আসার পরে ওই রুমটাতে তাদেরকে দেওয়া হয়, যে রুমটাতে দেওয়া হয় শিফট করার জন্য।
রাইট, এবং আপনাদের ওই রুমে যে কেউ থাকলে আপনারা ছাড়া প্রবলেমটা হবে, এটা মাস্ট, রাইট?
না, নট অনলি যে আমরা ছাড়া, আমাদের সাথেও হয়,
আপনাদের সাথেও হয়,
গেস্ট আসলে তো এটা হবেই,
রাইট? আচ্ছা, তো কি ধরনের সমস্যায় পড়েছিলেন তারা?
তো ভাবি ওই রাতে যে বিষয়টা হয় যে ওর বেডের পাশেই ছিল একটা উইন্ডো, এন্ড উইন্ডোর পাশেই আমাদের একটা বারান্দা ছিল ওদের রুমের সাথে। তো রাত 2টা কি 3টার দিকে মধ্যরাতে, যেটা ভাবি অ্যান্ড ভাইয়া ফিল করতে পারে যে পাশে থেকে জানলার মধ্যে কেউ ধাক্কাচ্ছে, জানলাটা খুলতে চাচ্ছে।
আচ্ছা,
অ্যান্ড আরেকটা বিষয় যেটা হয় যে বারান্দার গ্রিলের মধ্যে কেউ প্রচণ্ড জোরে ঝাঁকাচ্ছে, মানে প্রচণ্ড জোরে কোনো কিছু দিয়ে আঘাত করছে, এরকম একটা শব্দ পাচ্ছে তারা। ইন দ্যাট টাইম যেটা হয়, রুমের মধ্যে ডিম লাইট অন থাকে, তো যার ফলে রুমের মধ্যে একটা চেয়ার ছিল, সেই যে চেয়ারটা অটোমেটিকলি কেউ ছিল না, কিন্তু ওইটা পুরোটা রাউন্ড করছে, একা একা ঘুরছে। অ্যান্ড কিছুক্ষণ, কয়েক সেকেন্ড এটা ঘোরার পর যেটা হয় যে কেউ একজন রাগ করে মনে হলো চেয়ারটা ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ছুঁড়ে ফেললো, লাইক যেমন দূরে চলে দূরে ফেলে দিচ্ছে, এরকম একটা বিষয় ছিল। তো ওই সময় অ্যান্ড ওই সময়টার মধ্যে যেটা হয় যে ওরা যে বেডটাতে ছিল সেই বেডটা শেক করতে থাকে, মানে ভাইব্রেট, লাইক কেউ একজন নিচে থেকে
ঝাঁকাচ্ছে,
কেউ ঝাঁকি দিচ্ছে, এরকম একটা ভাইব্রেট হতে থাকে। অ্যান্ড তখনই ওরা চিৎকার করে অ্যান্ড আমরা সবাই চলে যাই। যাওয়ার পর রুমের অবস্থা পুরোই অগোছালো ছিল, পর্দা থেকে শুরু করে পুরো রুমটাই, মানে বুঝাই যাচ্ছে যে এই রুমে কিছু একটা খুব খারাপ কিছু একটা হয়েছে, এনভায়রনমেন্ট এরকম ছিল আর কি। তো এই ছিল ভাইয়ার সাথে আমাদের বাসায়। আসলে ভাই আমি বলতে পারবো?
জি জি প্লিজ।
আমাদের বাসায় আসলে নতুন কোন গেস্ট বা নতুন কোন মানুষ, আমরা নিজেরা তো অভ্যস্ত হয়ে গেছে, এবং নতুন কোন গেস্ট যদি যায় তখন যে বিষয়টা হয় যে মানে তার শরীরে আরেকটা বিষয় যেটা হয়, যেটা আমার সাথে হয়েছে, যে সুই দিয়ে আঁচড় কাটলে শরীরের মধ্যে যেরকম চেকন চেকন একটা
দাগ
হবে। রাতের বেলা আপনি খুব সুন্দর ঘুমিয়ে আছেন, সকালে উঠে আপনার পিঠে এবং বিভিন্ন জায়গায় এই যে দাগগুলো দেখতে পাবেন,
এটা কিন্তু আমি দেখেছি, এটা আমি দেখেছি, এবং যারা পজেসড হয় তাদেরকে আমি একদম আমার চোখের সামনে এখানে দেখেছি। আমি আমি আজকে এটা দেখলাম যে আপনার কাছে দ্বিতীয়বারের মতো শুনলাম, আমি দেখেছি, এবং সেটা একেবারেই এরকম যে সূচি দিয়ে কাটা,
সূচি দিয়ে কাটা হয়,
কেউ আঁচড় কেটেছে কিন্তু চিকন একদম সূচির মতো, রাইট? তো এটা আপনাদের বাসায় যে কেউ থাকতে গেলেই তার সঙ্গে,
এটা আমার সাথেও হয়েছে,
এটা আপনার সঙ্গে হয়েছে, এবং আপনাদের বাসায় যারা গেস্টরা আসেন তাদেরকে নানান রকম ভাবে এই যে ভয় দেখানো
হয় যে ভাই এমনও হয়েছে যে আপনি ঘুমিয়ে আছেন, সকালে আপনি নিজেকে আবিষ্কার করলেন আপনি ছাদের মধ্যে, কিভাবে গিয়েছেন আপনি নিজেও জানেন না।
এটা কি আপনাদের বাসার মেম্বারদের সাথে?
আমাদের বাসায়,
আপনাদের বাসায়?
হ্যাঁ, এর আগে এটা হয়েছিল একেবারে মানে আমাদের এক কাজের ছেলে ছিল, তার এই ধরেন 17 কি 18 এরকম একটা হবে। তো তার সাথে যে বিষয়টা হয় যে সে ঘুমিয়ে থাকে এবং সে খুব দুষ্ট প্রকৃতির ছিল, এবং সে বিশ্বাস করতে চাইতো না আমাদের বাসায় এই প্রবলেমগুলো হয়। তো যার কারণে যে রুমটার মধ্যে প্রবলেমটা বেশি, সে ওই রুমটাতে জেদ করে গিয়ে দেখে আমার কি হয়। তো ওই রুমে ও ঘুমিয়েছে রাতে, এন্ড সকালে যেটা হয় আমরা কোথাও ওকে কোথাও খুঁজে পাই না, এবং সকালবেলা যেটা দেখতে পাই সব জায়গায় খুঁজে যে তাকে ছাদে পাওয়া যায়, তার কোন সেন্স ছিল না, এন্ড সে নিজেও জানে না সে ওখানে কিভাবে গিয়েছে, খুব মানে বিভ্রস্ত একটা অবস্থায় তাকে পাওয়া যায় ছাদের মধ্যে। অ্যান্ড বেডের মধ্যে ধরেন কোনো গেস্ট আসছে বাসায়, তার সাথে যেটা হয় যে ঘুমিয়ে আছে, ধাস করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে বেড থেকে। অ্যান্ড আমার আমার ইমিডিয়েট আমার সবার বড় যে ভাইয়া, ওই ভাইয়ার সাথেও যেটা হয়েছে যে ও একদিন রুমের মধ্যে ওই কর্নার রুমটাতেই বসে আছে সন্ধ্যার টাইমে, বসে আছে, বসে গান শুনছে, তাকে এমন একটা চট দেওয়া হয় তার গালের মধ্যে, সে চটটা খেয়ে সে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। অ্যান্ড আমরা নিজেরও তার চারটা ফিঙ্গারের প্রিন্ট দেখতে পারি তার গালের মধ্যে। ভালো যে জিনটা, উনি আসলে আমাদের কোনো খারাপ কিছু করে না, এমন না যে আমাদের উপকারও করছে, বাট উনি ওনার মতো করে আছে।
আপনি লাস্টের দিন বলেছেন এবং আরেকটা আছে সেই সাথে খারাপ,
হ্যাঁ যেটা খারাপ আছে
আবারও ফিরে আসবে,
খারাপ চিন্তাই আমাদের সাথে এই জিনিসগুলো করে।
আপনার কাছে আমি আবারও ফিরে আসবো, তো আপনি ভাবুন যে আপনি আজকে যেখানে ঘুমিয়ে আছেন সকালবেলায় উঠে আবিষ্কার করলেন আপনাকে, মানে ঘুম ভাঙলো অন্য কোনো একটা জায়গায়, এবং আপনি হঠাৎ করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গায় এরকম চিকন চিকন চিড়ে গেছে, বিভিন্ন জায়গায় যারা কেউ আঁচড় কেটেছে, কি মনে হয় আপনার, কেমন লাগবে? এবং আপনাদের কারো যদি এরকম ধরনের অভিজ্ঞতা থাকে, এই টাইপের অভিজ্ঞতা বা এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, বা এই দাগের সাথে যদি আপনিও পরিচিত হন, আমাদেরকে অবশ্যই অবশ্যই লিখে জানান। আমরা একটা ফোন কলে যাব এবং ফোন কলটা একটু অনেক দূর থেকে আমাদের, আমরা মানে একজন আমাদের বেশ কয়েকজন আজকে মানে লিসনার যারা শুনছেন আমাদেরকে, এবং আমরা তাদের সাথে একটু কথা বলে আসব। হ্যালো,
আপনারা
কতজন শুনছেন একসঙ্গে সেখানে? আপনারা কতজন একসঙ্গে শুনছেন এখানে?
আমরা টোটাল এখন 4-5 জন আমরা একসাথে।
আপনি বলছিলেন যে আপনার জীবনের একটা চমৎকার ঘটনা রয়েছে, যেটা আপনার মানে মানে আপনি কি মাঝে মাঝে আপনার এরকম আয়োজন করে শোনেন, ভূত কথা কখনো শোনা হয়, নাকি এত দূরে গেছেন সেই জন্যই আপনারা শুনছেন একসঙ্গে?
অ্যাকচুয়ালি আমরা আসলে এখানে সবার কথা বলতে পারছি না, তবে আমরা যেখানে 2-3 জন আছি আমরা বুঝতে পেরেছি, রেগুলার লিসনার, সবসময় শুনে থাকি।
আচ্ছা, তাহলে আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি একটু ভাইয়া।
হ্যাঁ, আমি অবশ্যই ঘটনাটা বলছি। প্রথমেই ধন্যবাদ আমাকে বুঝতে সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কালকে 26 ডিসেম্বর আমাদের নানির মৃত্যু বার্ষিকী, তো আজকে 25 ডিসেম্বর আমরা সবাই, আমরা 15-20 জন আমরা এই 10 মিনার গ্রামে আসি, প্রত্যেকে 10 মিনায়। তো এখন মেইন ঘটনা আছে আর কি, সেটা হচ্ছে যে আমরা আজকে রাত্রে খাবারের পরে আমরা 5 জন কাজিন আর কি, যে আমরা এখানে আছি, তো আমরা এখান থেকে আমরা একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। অ্যাপ্রক্সিমেটলি তখন রাত 11টা হয়তো বা 11:30 কি 11টা বাজে, তো আজকেই ঘটনা এটা।
হ্যাঁ,
আমরা যখন 5 জন একসাথে হাঁটছিলাম, তা খুবই, এটা আসলে খুবই অজপর আগে আসলে, মানে 10 মিনা পটুয়াখালী থেকে অনেক ভিতরে, একটু আশেপাশে অনেক বাগান টাগান আছে আর কি, জঙ্গলের মতো। তো আমরা 5 জন যখন একসাথে হাঁটছিলাম গ্রামের রাস্তা দিয়ে, স্বাভাবিকভাবে রাত 11টার দিকে গ্রামের সব লাইট বন্ধ হয়ে গিয়েছে, আশেপাশে বাড়ির পাশে একটা খাল আছে, ছোট একটা রাস্তা আমরা হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে সামনে স্বাভাবিক একটা মসজিদ ছিল, তো মসজিদের গেটে কিছু লাইট চলছিল। তো আমরা যখন মসজিদের পাশে যাচ্ছিলাম, আমরা দেখেছি যে মসজিদের পাশে একটি কফিন, পাশে যে কফিন, কফিন দেখতে পেরেছি খালি একটা কফিন,
খাটিয়া যেটাকে বলি আমরা,
খাটিয়া খালি ছিল, রেখে দেওয়া হয়েছে এখানে। তো আমরা হেঁটে যখন যাচ্ছিলাম, তখন আমরা আসলে ওই কফিন তারপরে ওই মসজিদ নিয়ে কিছু কথা বলছিলাম, মানে আমাদের সবার মধ্যে একটু মানে একটু হাসি কাজ করছিল বা একটু ভয় কাজ করছিল যে কফিন আছে এখানে, আমরা একটু কথাবার্তা বলছিলাম 5 জন মিলে। তারপরে যখন আমরা একটু সামনে গেলাম, মসজিদটা ক্রস করলাম, হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম। তো একটা শব্দটা হচ্ছে শুনতে পেয়েছি আর কি, মনে হচ্ছে কিছু একটা উড়ে গেল আর কি বাতাসে, হঠাৎ করে। তো আমরা সবাই তখন পিছনে তাকালাম, তো তাকানোর পরে আমরা আসলে কিছুই দেখতে পারিনি পিছনে। তো তখন আমরা পিছনে কিছু নাড়িতে করে আমরা 2-3 সেকেন্ড পিছনে তাকিয়ে ছিলাম সবাই, আমরা কিছু দেখতে পারিনি। তো যখন আমরা পিছন থেকে সামনে তাকালাম, তখনই আসলে এই জিনিসটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে 6-7 ফিট একটা লম্বা জিনিস, সাদা কাপড়ে ঢাকা হয়তো বা, খুব দ্রুত চলন্ত ট্রেনের মতো আমাদের দিকে ছুটে আসছে, এবং আমরা খুবই হতস্তম্ভ হয়ে, খুবই শক্ট হয়ে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, এবং দেখছিলাম আমাদের হয়তো 5-6 সেকেন্ড আমরা ওটা দিয়ে কনসেন্ট্রেশন ছিল, তারপরে জিনিসটা যখন আমার দিকে আসছিল ওই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল, আমরা কিছুই দেখতে পেলাম না। আমরা বেশ কিছুক্ষণ পাঁচজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম এবং আমরা প্রচন্ড ভীত হয়ে পড়লাম। তারপরে আমরা যখন এটা নিয়ে আমাদের ভীত হয়ে পড়ে আমরা কিছুই মানে আমাদের হচ্ছে না, তখন আমরা বুঝতে পারছিলাম না কি হলো জিনিসটা আসলে। আমরা সবাই দেখেছি এটা। তারপরে আমরা যখন ব্যাক করলাম, চিন্তা করলাম আমরা ফিরে যাই ঘরের দিকে, ঘরের দিকে আসছিলাম, তারপরে আরেকটি ঘটনা আমাদের সবাইকে আরো বেশি শক করে দিল এবং আরো বেশি ভয় পেয়ে দিল। সেটা হচ্ছে যখন মসজিদের সামনে আবার আসলাম, যে খাটিয়াটি ছিল খাটিয়াটি মসজিদের সামনে ছিল না।
ও, মসজিদে কোনো খাটিয়াই ছিল না?
না, মসজিদে কোনো খাটিয়া ছিল না, কিন্তু যেটা আমরা যাওয়ার সময় বা আমরা যেটা দেখেছি সেটা আসার সময় আমরা কোনো খাটিয়া দেখতে পারিনি। তারপরে এই জিনিসটা দেখার পরে আমাদের মানে কি বলবো, আমরা খুব দ্রুত ভাবে সবাই ভীত হয়ে বাহার চলে আসলাম এবং আমরা এটা সবার সাথে শেয়ার করলাম। আমাদের বাহার যারা মুরব্বী আছে, যেহেতু মানে মৃত্যু সেই সবাই এসেছে, আমাদের বাবা মা কাজিনদের, তারা আমাদেরকে বললো যে ঘটনাটা কি হয়েছে। আমরা গ্রামের লোকজন হয়তো বা নিয়ে আশেপাশে করেছিলাম, আমরা চাই দেখি। আমরা সেখানে রাজি হলাম না, কারণ আমরা প্রচন্ড ভীত হয়ে পড়েছি এবং এই কারণে আজকে আমাদের একটি ভূতের সঙ্গে ফোন করা।
অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। এবং পটুয়াখালী থেকে আপনারা আমাদের সাথে কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক চমৎকার একটা ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশা করছি যে আমাদের যারা শুনছেন, আমি বলেছিলাম যে আমরা প্রত্যন্ত অঞ্চলের ঘটনাগুলো এখন থেকে কালেক্ট করব। একটা নমুনা দেখালাম আমরা, এরপরে আমরা সশরীরে যাব আজকে ওভার দ্য ফোন, অর্থাৎ আজকে আমরা এই টেলিফোনের সাহায্য নিলেও কিছুদিন পরে আমরা সেগুলোও নিব না, আমরা সরাসরি আপনাদের কাছে আসছি। সো আপনার শহরে আপনার সাথে আসছি আমরা, আপনি প্রস্তুত থাকুন, আমরা রেডি আপনার সাথে যোগাযোগ করার জন্য। এবং আপনি, আমি এই যে উনি বললেন যে কিছুটা দেখেছেন, একটু আগে বাইরে আমার সাথে কথা হচ্ছিল, আমার কথা হচ্ছিল একজন আমাদের একজন ভাইয়ার সাথে, দলচুক ব্যান্ডের, এবং তার সাথে কথা বলার সময় তিনি একটা অদ্ভুত জিনিসের বর্ণনা দিলেন। কিছুদিন আগে তিনি একটা জিনিস দেখেছেন এবং তার পরিবারের সবাই দেখেছেন একটা জিনিস, সেটা খুলনা বিভাগের কোনো একটা শহর, সাতক্ষীরা সম্ভবত, সেই জায়গায় তিনি একটা অদ্ভুত, না বাগেরহাটে দেখেছেন মনে পড়েছে, হ্যাঁ বাগেরহাটে দেখেছেন। ব্যাপারটা এরকম যে একটা মানুষের মতোই মুখটা, কিন্তু একটু সামনে পাখির মতন সূচালো, এবং মানে একটু পাখির ঠোঁটের মতো সামনের দিকটা, হাত দুটো মুঠো করে সামনের দিকে ধরে রাখলে, একটু উঁচু করে ধরে রাখলে যেরকম হয় সেইভাবে ধরে আছেন। যেমন হচ্ছে যে মানে কিছু একটা আপনি যেন মানে কাপড় টাঙানোর দড়িতে হাত দিলে যেরকমভাবে ধরবেন হাত দুটো, ঠিক সেরকমভাবে হাতের ভঙ্গি। এবং পেছনের অংশটা বা শরীরের বাকি অংশটা পুরোপুরি ময়ূরের মতো, এই জিনিসটা তারা সবাই দেখেছেন, তাদের পরিবারের সবাই দেখেছেন, এবং এর আগে বা পরে কখনো গ্রামে এই জিনিসটা তারা দেখতে পাননি। একটু আগে ঘটনাটা আমাদের বলছিলেন যে তিনি কখনো, তার কাছে অন্য কোনো ঘটনা আছে কিনা জানি না, কিন্তু তিনি এই ভয়টা পেয়েছিলেন একদিন, এইরকম একটা অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়েছেন, জিনিসটা কি, কোত্থেকে এসছে, এরকম ধরনের ঘটনা আগে কখন কখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কিনা উনি জানেন না। সুতরাং আপনাদের উপরে ছেড়ে দিলাম, যদি আপনাদের কাছে জানা থাকে যে কি দেখেছিলেন উনি, অবশ্যই আমাদেরকে SMS করে জানাতে পারেন, অবশ্যই আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন। আমাদের অ্যাড্রেস তো আপনারা জানেনই, আমাদের SMS করার নিয়মও আপনারা জানেন। তারপর আরও একবার বলে দিচ্ছি, SMS করতে হলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm। আমাদের ফেসবুক আইডি হচ্ছে, ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutafm.rasal। আপনারা যদি জানতে চান যে আজকে কারা এখানে পার্টিসিপেট করছেন, চলে যান এই পেজগুলোতে এবং সেখানে গিয়ে খুঁজে নিন আজকে যারা পার্টিসিপেন্ট বা আজকে যারা গেস্ট তাদের ভিডিওগুলো এবং দেখে ফেলতে পারেন। সো আমরা এখন বিদায় দিব আমাদের ব্রাদার লিওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে ভবিষ্যতে আবার আপনার সাথে কোনো একদিন দেখা হবে।
আপনাকে এবং শ্রোতাদের ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, আমার এই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
থ্যাংক ইউ। আসলে আজকের দিনটাতে অনেক ব্যস্ততা সবারই, তারপরেও মানে প্রত্যেক দিনই সবার ব্যস্ততা থাকে, তারপরেও কাউকে যখন ডাকি, যখন কেউ আসতে এখানে আমাদের অনুমতি দেন যে হ্যাঁ আসবো, তখন আমরা ধন্য হয়ে যাই, কারণ আপনাদের জন্যই ভূত আসেন। এবং এই ব্যাপারটা মানে পুরো যা কিছু হয় সব কিছু আপনাদের কথা চিন্তা করেই, এবং এই যে এখন যে ফ্যান ক্লাব হচ্ছে, বিভিন্ন শহরে আমরা যাচ্ছি, তখনই আপনারা বুঝতে পারবেন যে এই শোটা বেসিক্যালি ভবিষ্যতে যে শোগুলো আমরা করবো সেই শো বা কন্টেন্টগুলো যেমন আপনারা দেন, এই সাজাবেনও আপনারা যে কি হবে না হবে সেগুলো আপনারা সাজাবেন। আপনাদের পরামর্শ, আপনাদের কাছ থেকে আরও বেশি নতুন নতুন আইডিয়া সংগ্রহ করার জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি থাকবে এবং তারপর আমরা একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পর আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে এবং সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো রসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, দিল্লি শহর থেকে বলছি, এবং আমি প্রথমত আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটি ফোরাম নিয়ে আসার জন্য যেটার মাধ্যমে যারা কিনা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছে তারা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারে। এবং সব থেকে যেটি এই ফোরামে যেটি ভালো লাগে যে তার একটি বিশ্লেষণ পর্যন্ত হয়, বিভিন্ন লোক বিভিন্ন অভিমত জানায়, এবং আই ফিল দ্যাট দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, রাদার ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যাই হোক, আপনাকে ধন্যবাদ এবং সেই সকল শ্রোতাদেরও ধন্যবাদ যারা আপনার এই প্রচেষ্টাকে সফল করতে আপনাকে মদত করেছেন। যাই হোক, আমি আমার নামটি নিতে চাইছি না, একটি সঙ্গত কারণ আছে এবং ঘটনাটি শুনলেই আপনি বুঝতে পারবেন, কিন্তু আমি আমার নামটি আমার মেলে মেনশন করেছি এবং আমি চাইব যে এই ঘটনাটির একটি আপনি কোনো আমাকে একটি সদুত্তর দিন, কারণ এই ঘটনাটি আমার জীবনে ঘটার পর থেকে আমার জীবনের সামনে একটি বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে এবং আমি নিজেও জানি না যে আমি স্বাভাবিক না আমি অস্বাভাবিক, আমি স্বাভাবিক একটি মানুষ নাকি আমি ধীরে 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 পাগল হতে চলেছি। যাই হোক, সরাসরি ঘটনায় আসি। এই ঘটনাটি ঘটে 2008-এ, আমি আমার ফাইনাল ইয়ার ছিলাম এবং আমার মনে আছে ডেটটি এক্স্যাক্টলি 21st May 2008। আমরা আমাদের ফাইনাল পেপার দিয়ে বেরোচ্ছি, সকলেই খুব খুশি। আমরা তিন বন্ধু ছিলাম কলেজে, যারা কিনা স্কুল কলেজ একসাথে ছিলাম, আমি, জিয়াদুল এবং পিন্টু, এবং আমরা তিনজনের ভেতরে, মানে বাকি দুজন বন্ধুর ভেতরে আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল জিয়াদুল। ছিল কেন বলছি, কারণ আমি যখন ঘটনাটি বলবো আপনি নিজেও জানতে পারবেন। এই ঘটনাটি আমরা বলবো যে সেদিনকে আমরা পেপার দেওয়ার পরে আমরা সকলে ক্যাম্পাসিং এ বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্লেসড, আমরা ভীষণ খুশি। আমরা ডিসাইড করি যে কলেজ জীবন শেষ হওয়ার মুহূর্তে একটি রাত আমরা একসাথে কাটাবো এবং সেই সমস্ত সকল ঘটনা আলাপ আলোচনা করব এবং আমাদের কলেজটি মানে এই রাতটি আমরা মনে রাখবো সারা জীবন, এবং ভাগ্যের পরিহাস দেখুন সত্যি এই রাতটি সারা জীবনের জন্য মনে থাকবে। যাই হোক, তো এরকম হয় যে আমরা ওয়ার্ডেনের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা পারমিশন নিয়ে নিই কি আরেকটি রাত আমরা তিনজন হস্টেলে থাকবো। বলা বাহুল্য আমার কলেজটি একটি কলকাতা একটি বিশিষ্ট কলেজ এবং সেই কলেজটি বিশিষ্টতা কিছু নেই, কলেজটির ভেতরে কোনো মানে বা ইউনিভার্সিটির ভেতরে কোনো গল্প নেই। বিশেষ যে ঘটনাটি ঘটে তার ঠিক পেছনে একটি গার্লস কলেজ ছিল। আমরা জানতে পারি যে আজ থেকে মানে 2008 পাঁচ বছর আগে অর্থাৎ 2002-03 সেই কলেজটি আসলে একটি গার্লস হস্টেল ছিল এবং বিভিন্ন ডরমেটারি রুম ছিল এবং আমাদের এক কলেজ মেট ক্লাসমেটের গার্লফ্রেন্ডের থ্রু জানতে পারি যে ভেতরে 103 এবং 104 নম্বর রুম সেটি অব্যবহৃত থাকে, কারণ তার ভেতরে নাকি কিছু অতিপ্রাকৃতিক ঘটনা ঘটেছিল বা ঘটে। তো সেই হিসাবে এই বিষয়টা বলি, তো আমি সঠিক সময় আমার কলেজ ওই গার্লস কলেজের আমি ডেসক্রিপশনটা দেবো। তো যাই হোক, আমরা তিনজন মিলে হস্টেলে থাকি এবং আমরা প্রায় সারা রাত আমরা আড্ডা মারবো এই চিন্তা করে প্রায় রাত একটার সময় আমরা দেখি যে আমাদের সিগারেটটি ফুরিয়ে গেছে। তো কি করব, তো আমাদের একটি ক্যান্টিন ছিল ইউনিভার্সিটির ভেতরে যেটা কিনা সারা রাত খোলা থাকতো ফর লেট নাইট ফর স্টুডেন্টস হু আর স্টাডিং কোয়াইট লেট ইন দ্য নাইট, যেখানে কিনা সেই সময় নুডলস পাওয়া যেত, চা পাওয়া যেত এবং বলা বাহুল্য সিগারেট তো পাওয়াই যেত, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তো আমরা সেখানে চলে যাই। তো সেই রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, অসময়ে বৃষ্টি, এবং আমরা একটি ছাতার ভেতরে তিনজন মিলে সেইখানে গিয়ে আমরা সিগারেট কিনি, চা খাই এবং চা খেতে খেতে হঠাৎ করে আমরা কথার মোড়টি আমাদের নেয় সেই গার্লস কলেজের দিকে এবং আমরা ভাবি বা আমরা ডিসকাস করি যে আমরা চার বছর কাটালাম অথচ আমরা কোনোদিন ওই কলেজের বিষয়ে কিছু জানলাম না, অতিপ্রাকৃতিক ঘটনা বলুন বা ভৌতিক ঘটনা বলুন, একটি হন্টেড হাউস আছে বাট আমরা কিছু এক্সপ্লোরই করলাম না। তো সেই মুহূর্তে আমি বললাম যে আমরা তিনজনই যাই, বাট পিন্টু সে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে বসলো যে তোরা দুজন গেলে ওখান থেকে কিছু সুবিনিয়ার নিয়ে আসতে পারবে। সে আমাদেরকে একটি সিগারেটের বক্স গিফট করবে, এবং ভাইসে ভার্সা আমরা যদি না নিয়ে আসতে পারি তো আমাদেরকে তাকে দিতে হবে। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এবং জিয়াদুল, এবং আমাদের দুজনের মধ্যে আমি জিয়াদুল খুব সাহসী ছেলে, তো আমরা ডিসাইড করেছি যাব। তো প্রথমত সেই কলেজের ডিসক্রিপশনটা আমি এবার দেব। কলেজটি এরকম যে তার মেন গেট থেকে মেন এন্ট্রেন্স প্রায় 10 মিটার, এবং মেন এন্ট্রেন্স একটি বড় দরজা, সেখান দিয়ে ঢোকার পরে একটি সিঁড়ি সোজা নিচে অনেকগুলো রুম আছে, প্রায় ধরুন 10টা বড় বড় রুম, যেটা কিনা একসময় ডরমিটরি ছিল, এখন ক্লাসরুম হিসাবে ব্যবহৃত হয়। তার মাঝখানে একটি সিঁড়ি উপরে উঠে গেছে, সিঁড়ির দুদিকে 101 থেকে 104 এক সাইডে, বা দিকে, এবং 105 থেকে 108 রুম। তো আমরা কি করব, আমরা তো যিনি গেটকিপার ছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে এরকম ঢুকতে দিন, আমরা এরকম বেড লাগিয়েছি এবং আপনাকে কিছু আমরা দেব। তো উনি কিছুতেই রাজি হন না। তো তখন আমরা কি করি, সে কলেজ বাউন্ডারি বরাবর কিছুটা এগিয়ে পেছন ধরে আমরা দেওয়াল টুপকে আমরা ভেতরে ঢুকে যাই, এবং রাতের অন্ধকার, তার উপরে বৃষ্টি, গেটকিপার তো নিজের ওই ছাউনির ভেতরে ঢুকে আছেন, যেটা কিনা জাস্ট এক্স্যাক্টলি গেটের পাশে। তো আমরা ধীরে ধীরে মেন গেটের সামনে যাই। আমাদের লক্ষ্য ছিল যে যদি গেট বন্ধ পাই তো আমরা খিড়কি দিয়ে ঢুকে যাব। তো গিয়ে দেখি যে গেটটি খোলা ছিল, আমরা আস্তে করে গেটটি খুলে মেন এন্ট্রেন্সটা খুলে আমরা ঢুকি, এবং সেই সময় আমাদের কাছে, আমরা একটি ছাতার তলায় দুই বন্ধু গেছিলাম, পিন্টু আমাদের জন্য সেই চায়ের দোকানে ওয়েট করছিল, তো আমরা ছাতাটি দরজার পাশে রাখি, এবং আমাদের দুজনের কাছে Nokia 1100 ফোন ছিল, আপনি হয়তো জানবেন সেই ফোনে টর্চ অত্যন্ত প্রবল। তো সেই টর্চটা নিয়ে আমরা প্রথমে নিচের ঘরগুলো আমরা প্রথমে অবজার্ভ করি। অবজার্ভ করার পরে আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলি, ফার্স্ট ফ্লোরে উঠে যাই, এবং উঠে প্রথমে 101, 102 করে 103 এবং 104 সব থেকে কোনার দুটি ঘর, তো তার সামনে আমরা আসি। তো 103 নম্বর ঘরের সামনে আমরা এসে দেখি যে সেই ঘর যেমন বাকি ঘরের দরজাগুলোতে হুড়কো লাগানো এবং তার সাথে তালাও লাগানো ছিল, কিন্তু 103 এবং 104 ঘরে হুড়কো তো লাগানো ছিল এবং তার বাইরে একটি শুকলি বাঁধা ছিল। অর্থাৎ যেমন আপনি দেখবেন যে কোনো হিন্দু যারা কিনা মা কালীর পুজো বা কোনো পুজো পার্বণের পরে হাতের মধ্যে যেরকম বাঁধেন বা রিস্টে যেটা বাঁধেন, সেরকম টাইপের। তো আমাদের জন্য খোলা কোনো অসম্ভবই ছিল না, আমরা ধীরে করে শুকলিটাকে ছিঁড়ে আমরা ভেতরে ঢুকে যাই 103 নম্বর ঘরের। তো ঢুকে আমরা সবকিছু ঘরটা দেখি সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো ফার্নিচার নেই। ঠিক ঘরের মাঝামাঝি আমরা দেখতে পাই যে ঠিক মধ্যিখানে অনেকগুলো কাঠ বা অনেক কিছু পোড়ার পুড়েছে, এরকম একটা কিছু, মতলব হোম বা যজ্ঞ কিছু একটা হয়েছে, এবং তার চারিধারে একটি সার্কেল করা আছে, অ্যারাউন্ড 1 মিটার রেডিয়াস নিয়ে সিঁদুর দিয়ে সার্কেল করা, এবং সেই সার্কেলের ভেতরে যেটা সার্কাম, আমরা যেরকম পেন্টাকল যেরকম আঁকা থাকে, এরকম একটি 5 কোণার একটি স্টার। সেই স্টারের প্রত্যেকটি কোণায় একসময় হয়তো মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল, এখন সেটি সেই সেই অবশেষ পড়ে আছে, এবং সেই সার্কেলের চারিদিকে আমরা দেখলাম যে 5টি প্রদীপ রাখা, যেটা কিনা কোনো এক সময় জ্বলে জ্বলে আপনি আপই বুঝে গেছে। তো সেখানে আমরা ঢুকলাম, প্রত্যেকটা কোণা দেখলাম, কিছু অস্বাভাবিক পেলাম না। একটি প্রদীপ তুলে আমি বললাম যে এটা সুবিনে আমরা পকেটে রাখি। তো এই করে আমার মনে আছে আমরা 103 নম্বর রুমের বাইরে আসি এবং দরজাটিকে ভিজিয়ে রাখি। এরপর আমরা 104 নম্বর রুমের সামনে যাই, সেখানেও একই রকম আমরা ঢুকি। সেই রুমের ভেতরে সে 103 নম্বর রুমের মতনই, শুধু একটি অস্বাভাবিকতা আমরা দেখি, একটি কোণায় একটি দড়ি, প্রায় আমি বলবো সেটি দড়িটির লেন্থ হবে প্রায় 3 মিটার, এবং তার সামনেটা মানে একটা এন্ড যেরকমভাবে ফাঁসির যেরকমভাবে নট বাঁধা থাকে সেরকমভাবে বাঁধা রয়েছে। তো সেটা দেখে একটু হলেও আমরা ভয় পাই, কিন্তু কিছু অস্বাভাবিক সেই মুহূর্তে ঘটে না। তো যাই হোক, অ্যাজ এ সুভিনিয়ার কি পিন্টুকে প্রুফ করতে হবে কি আমরা গেছিলাম সেই রুমে, তো আমরা সেই দড়িটিও আমি তুলে নিয়ে জিয়াদুলকে বলি কি জিয়াদুল এই দড়িটি রাখ। যাই হোক, সেই রুমটা থেকে আমরা বেরিয়ে আসি, এবং বেরিয়ে এসে ক্রমাগত 104, 103, 102, 101 রুমের সামনে আমরা যখন সিঁড়ির সামনে আসি, তো আমরা ডিসাইড করি কি আর ভেতরে ঘুরে লাভ নেই, একই অন্ধকার, কোথায় সাপ বা কিছু থাকবে, বৃষ্টি পড়ছে, তো আমরা ডিসাইড করি যে আমরা বেরিয়ে আসব। ঠিক সেই সময় আস্তে আস্তে হঠাৎ করে জিয়াদুল অত্যন্ত স্বাভাবিকভাবে আমাকে বলে যে ভূত বলে বা পেতনি বলে এখানে কিছুই নেই, সব ভুয়ো, সব চালাকি। এই কথাটি যেই সে বলে, সাথে সাথে রুম নম্বর 103 এবং 104 দরজাটি আপনি আপ খোলা এবং বন্ধ হতে থাকে। সে যে কি বিভৎস আওয়াজ সেই রাতের অন্ধকারে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমি আপনাকে ঘটনাটি বলছি এবং আমার এক একটি রুম খাড়া হয়ে আছে। এখনো আমার কানে সেই আওয়াজটি বাজে। যেমন কোনো একটি ঘরের দরজার পাল্লা আপনি যদি জোরে ঠেলে বন্ধ করেন এবং পর মুহূর্তে সেটা খোলেন, আবার বন্ধ করেন, এরকম যদি আপনি ক্রমাগত করতে থাকেন তো সেরকম আওয়াজ। তো আমরা ভয় পেয়ে যাই। আমরা দুজনে ঘটনার আকস্মিকতার বিহ্বল হয়ে আমরা সিঁড়ি দিয়ে ছুটে আমরা বাইরে চলে আসি এবং বাইরে মানে মেইন সদর দরজার সামনে চলে আসি এবং আমাদের জানা ছিল দরজাটি খোলা। তো আমরা দরজাটি যেই আমরা টান দিয়ে আমরা অনুভব আমরা জানতে পারি যে দরজাটি বাইরে থেকে বন্ধ। আমরা ভয় পেয়ে যাই। আমরা ভয় পেয়ে আমরা সাথে সাথে কি করি, আমরা কি করব, তো ছাতাটি যেটা দরজার কোণে আমরা রেখেছিলাম সেই ছাতাটি দিয়ে আমরা তারই ঠিক দরজার পাশে এরকম কাচের জানলা ছিল সেটাতে আমরা পেটাতে থাকি যে যদি কাচ ভাঙতে পারি সেখান থেকে 10 মিটার দূরে দারোয়ান সাহেবের ঘর, অন্তত তাকে আমরা ডেকে আমরা হয়তো বার হতে পারবো, সে হয়তো বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছেন। তো প্রথমবার যখন আমরা কাচে আঘাতটা হানি সাথে সাথে আমরা শুনতে পাই যে 103 এবং 104 নম্বর রুমের ভেতরে প্রথম একটি পায়ের শব্দ, এবং পায়ের শব্দটিও স্বাভাবিক না, যেন যেমন মনে হয় যে কেউ একটা নূপুর পরে প্রথমবার কেউ স্টেপ নিল। দ্বিতীয়বার মারি তো মনে হলো দ্বিতীয় শব্দ। আমরা আরো ভয় পেয়ে যাই। আমরা দরজা ধাক্কাতে চাই। দরজাতে আমরা লাথি চর ঘুষি মারতে শুরু করি এবং সেই শব্দটি মনে হয় ধীরে 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 104 এবং 103 নম্বর রুম থেকে ধীরে ধীরে বার হয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ের ঠেলে দরজাটি যত আমাদের গায়ে জোর আছে সেটা দিয়ে আস্তে করে টেনে ধরলাম। জিয়াদুল দুয়া পড়তে শুরু করলো এবং আমি আমার ইষ্ট দেবের নাম নিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দেখলাম দরজাটি হালকা হয়ে খুলে গেল। সেই মুহূর্তে আবার সেটি বন্ধ হয়ে গেল, যেন কিনা বাইরে থেকে কেউ টেনে ধরেছে। আমরা বুঝতে পারলাম যে দরজাটি বাইরে থেকে লক নয়। তো আমরা আরো জোরে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে ভগবানের নাম নিয়ে বা আল্লাহর নাম নিয়ে জিয়াদুল আল্লাহর নাম নিয়ে আমরা আবার দরজাটি টেনে ধরলাম এবং যেই একটু ফাঁক হলো দরজাটি, তো আমরা সাথে সাথে জিয়াদুল পায়ে বুট পরেছিল, কারণ আমাদের কলেজে শুজ ম্যান্ডেটরি ছিল, তো সেই পাটা ফাঁসিয়ে দেয় এবং তারপরে আমরা কোনো রকমের দরজাটি খুলে আমরা দৌড়ে দারোয়ান সাহেবের সামনে আসি। তো সেই মুহূর্তে আমাদের দারোয়ান সাহেব ধরেন এবং তিনি বলেন যে তোমরা ভেতরে কি করছিলে, এবং তিনি ভয় দেখান যে তিনি আমাদের হোস্টেলে ওয়ার্ডেনকে ডাকবেন এবং আমাদের অ্যাগেনস্টে কমপ্লেন করবেন। তো যাই হোক, তাকে আমরা অনেক কাকুতি মুনিয়তি করি, তার পায়ে পর্যন্ত পড়ে যাই, তাকে 100 টাকা অফার করি। তো সে বলে যে তোমরা অত্যন্ত অন্যায় করেছো, তিনি বহু পুরনো লোক এখানে, যখন কিনা গার্লস হোস্টেল ছিল সেই সময়কার লোক। তিনি বলেন যে 103 এবং 104 নম্বর রুমে, প্রথমে 104 নম্বর রুমে একটি মেয়ে, সে প্রেম ঘটিত প্রেমে আঘাত ঘটিত কোনো ঘটনা হেতু সে আত্মহত্যা করে ফাঁস লাগিয়ে, এবং 103 নম্বর রুমে একটি মেয়ে সে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করে। তারপর থেকে সেই ডর্মে কেউ থাকতে পারে না, অর্থাৎ রাত্রিবেলা কোনো মেয়ে শুলে মাঝরাতে হঠাৎ করে সে চোখ খুলে দেখে যে তার সামনে কেউ তাকিয়ে আছে তার মুখের দিকে একদম মুখ এনে, এবং বা সে যদি মানে বা কেউ রেজিস্ট করতে চাইলে তাকে ধাক্কা মেরে হয়তো খাটের থেকে ফেলে দেওয়া, এরকম ঘটনা ঘটতে থাকে। তো তারপরে কর্তৃপক্ষ যখন ডিসাইড করে যে এটিকে আর হোস্টেল রাখা হবে না, এটিকে কলেজে রূপান্তরিত করা হবে, তখন সেখানে ক্লাসরুম শুরু হয়, বাট তাও স্বাভাবিকভাবে চলতে থাকে না, বিভিন্ন রকম অসুবিধা হতে থাকে, যেমন হঠাৎ করে এর জিনিস ওর ডেস্কে, ওর জিনিসের ডেস্কে, তো এই সমস্ত জিনিস থেকে শুরু করে তারপরে ধীরে 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 আঘাত আনতে শুরু করে। তো তারপরে ওরা কর্তৃপক্ষ ডিসাইড করে যে 103 এবং 104 নম্বর রুমটিকে বন্ধ করে রাখা হবে, তার জন্য হোম যজ্ঞ করে আত্মার শান্তি কামনা করে সেই রুমটিকে বন্ধ রাখা হয়। তো যাই হোক, এবার আমরা যখন খোলা হাওয়ায় বেরালাম আমরা রিয়েলাইজ করলাম যে ছাতাটি ভেতরে রয়ে গেছে, আমরা আনতে ভুলে গেছি, বাট সেই সময় না আমার না জিয়াদুল কারোরই হিম্মত হলো না যে গিয়ে ছাতাটি নিয়ে আসবো। তো যাই হোক, আমরা যখন বেরিয়ে এলাম হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে এবং ভালোই লাগছিল, এই অন্ধকার একটি ভয়ঙ্কর একটি একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের, বাট আমরা সেটাকে লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে লাগলাম। যেমন আমি এক্সপ্লেন করলাম যে এটাই হয়তো দরজাটি আপনার খোলা বন্ধ হওয়ার জন্য হয়েছে, এবং যে দরজাটি হয়তো বাইরে থেকে বিকজ অফ সাম কাইন্ড অফ ভ্যাকিউম অর সামথিং সে দরজাটি হয়তো লেগে গেছিলো, যার জন্য আমরা টেনে খুলে উঠতে পারছিলাম না, এবং থার্ডলি যে নূপুরের আওয়াজটি আমরা এক্সপ্লেন করলাম যে অনেক সময় হয় যে অনেক রকম এক রকমের রডেন থাকে, যেমন আমরা যাকে বলি পর্কিউপাইন বা সজারু, তারা যখন নিজেদের গা ঝাড়ে তো এরকম আওয়াজ হতে পারে। তো যাই হোক, আমরা পিন্টুর কাছে গেলাম, পিন্টুকে জিয়াদুল দেখালো যে হাতে এই দড়িটি এবং আমি দেখালাম সে প্রদীপটি। তো জিয়াদুল হ্যাড টু গেট কনভিন্স convinced. He gifted us our prized cigarette and we went back to the hostel again. To hostel e jawar pore to amra hashi thatta korchhilam ebong ja hoyeche tar theke onek beshi bari bari amader juniors pintu ke amra golpo gulo bolchhilam. Eri bhetore amader ekjon junior she observe kore je jiyadule kadhe একটি হাতের ছাপ, মানে যদি কেউ হাতটা সিঁদুরে মাখিয়ে যদি হাতটা রাখে টানার জন্য কাঁধের দিকে, তো সেরকম একটা ছাপ। তো সেটা দেখানোর সাথে সাথে জিয়াদুল অসম্ভব ভয় পেয়ে যায় এবং জিয়াদুল বলে, আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে হয়তো সেই দরজা যখন আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম হয়তো সেই সময় আমার হাত থেকে লেগে গেছে, অথচ আমার হাতে সেই মুহূর্তে কোনো সিঁদুরের কিছু নেই, কোনো সিঁদুর বা কিছু নেই, শুধু আঙুলের মধ্যে ওই সিঁদুরটুকুনি লাগা আছে যেটা কিনা আমি প্রদীপটা তোলার সময় লেগেছিল। এবং হাতের ছাপটি অস্বাভাবিক রকম, মানে একটি ছেলের হাতের ছাপ, একটি মেয়ের হাতের ছাপ যেটা কিনা ছোট হয় হাতটি সেরকম রকম। তো এরপরে যাই হোক, সেই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে আমরা দেখি যে জিয়াদুলের দাঁতে দাঁত লেগে হি ওয়েন্ট ইন টু আ ফিট। তো তারপরে কোনো রকমে ওকে আর কি ঠিক করে রিকভার করার পরে আমরা ওয়ার্ডেনকেও দেখে ভয় পাই, কারণ এই ইনসিডেন্টটা জানাজানি হলে উইল বি প্যানালাইজড। সো কাইন্ড অফ জিয়াদুলকে কোনোরকম জল ছিটা দিয়ে কোনোরকমে আমরা ঠিক করে ওর সামনে ওর শার্টটাকে জ্বালিয়ে দিই যাতে কিনা ও একটুখানি মেন্টাল পিস পায়। বাট সেই রাতে জিয়াদুলের অসম্ভব জ্বর হয়, অস্বাভাবিক জ্বর, মানে আমাদের কাছে থার্মোমিটার বা কিছু ছিল না, বাট টেম্পারেচার ওয়াজ সোরিং হাই, ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 103 degrees Fahrenheit। সো এনিওয়ে সেই রাতে কোনোরকমে জিয়াদুলকে আমরা মাথায় জল ঢল দিয়ে আমরা কোনোরকম ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিসাইড করি অ্যারাউন্ড 4 o'clock ইন দ্য মর্নিং যে আমরা ঘুমাবো। তো আমি যখন শুতে যাই সেই সময় আমি একটি স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন হয়তো সেই আমি জীবনে হয়তো প্রথমবার সেই দেখলাম যে আমি দেখি যে আমার আমার কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমার চোখের সামনে একটি ফাঁসির রশি কোথা থেকে ঝুলছে আমি অন্ধকারের ভেতরে তা আমি দেখতে পাইনি, এবং সেই ঘটনার এবং আমাকে কেউ ডাকছে উঠে আয় ঝুলে পর। এবং তারপরে আমি জেগে উঠি এবং জেগে উঠে আমি যেটা আরো ভয় পাই, আমি দেখি জিয়াদুল একভাবে আমার দিকে তাকিয়ে আছে, ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা তো ছিলই। যাই হোক, পরদিন সকালবেলা আমি এবং পিন্টু দুজন মিলে জিয়াদুলের জ্বর কিছুতেই কমছে না, তো আমরা ডিসাইড করলাম যে ওকে ওর বাড়িতে ছেড়ে আসবো, যেটা কিনা 4 ঘন্টার মতো লাগে বাই ট্রেন। তো আমি এবং পিন্টু মিলে জিয়াদুলকে ওর বাড়িতে ছেড়ে এবং আমরা ফিরে এলাম। এবং সেই দিন থেকে প্রতি রাতে সেই একই স্বপ্ন, এরম করে দু রাত আরো কাটালাম। হঠাৎ করে ফোর্থ ডে একটি খবর পেলাম, পিন্টুর কাছ থেকে খবর পেলাম সকালবেলা ফোন যে আমাদের মধ্যে জিয়াদুল আর নেই। তো এই এই ঘটনাটি শুনে আমার প্রথমে ধারণা হলো যে জ্বর বা হয়তো বৃষ্টিতে ভিজে, বাট সেরকম কিছু বৃষ্টি ছিল না। তো আমরা ছুটে যাই জিয়াদুলের বাসায়, জানতে পারি যে জিয়াদুল নিজে নিজের গলা টিপে আত্মহত্যা করেছে। তো ওখানে যারা লোকাল ডক্টর ছিলেন বা যারা ওনাকে, কারণ ইট ওয়াজ নট এ ন্যাচারাল ডেথ, তো ওর পোস্টমর্টম হয়, তো তারা দে কুন কাম আপ উইথ এনি পসিবল এক্সপ্লেনেশন আদার দ্যান দিস। এবং এটি অত্যন্ত অস্বাভাবিক শোনায়, কারণ একটি মানুষ কখনো নিজেকে নিজের গলা টিপে বা নিজের শ্বাসরোধ করে নিজেকে হত্যা করতে, অসম্ভব ব্যাপার। তো এই ঘটনাটির পরে পিন্টু অসম্ভব ভয় পেয়ে যায় এবং আজ পর্যন্ত ও আমাকে এড়িয়ে চলে। এবং এরপরে আমি এই ঘটনাটি নিয়ে না আমার মা বাবা কাউকে আমি এই ঘটনাটি নিয়ে কোনো আলোচনা করিনি। আলোচনা না করার পেছনে একমাত্র রিজন হচ্ছে আমার মা বাবা ভয় পেয়ে যাবেন। তো আমি আমার এক দাদা, তিনি সাইকিয়াট্রিস্ট, তাকে আমি মিথ্যে মিথ্যে বলি যে আমার এক বন্ধুর জীবনে এরকম একটা ঘটনা ঘটে এবং হি কেম আপ উইথ সামওয়াট কনভিন্সিং এক্সপ্লেনেশন দ্যাট মেবি বিকজ অফ সাম অ্যাকিউট হ্যালুসিনেশন হি ফেল্ট দ্যাট হিজ হ্যান্ড ওর নিজের কন্ট্রোলে ছিল না অ্যান্ড হি ফাইনালি হি চোকড হিমসেলফ টু ডেথ। বাট আজ পর্যন্ত আমার সেটা কনভিন্সিং লাগে না। এবং সব থেকে যেটা এর ভেতরে সব থেকে আজব বিষয় সেটা হচ্ছে সেই আমি যেদিনকে লাস্ট আমি জিয়াদুলকে দেখেছিলাম, কারণ আমি যখন গেছিলাম ওর বাড়িতে তারপরে একদিন পরে সেই রাতে ওখানেই ছিলাম এবং একদিন পরে জিয়াদুলের সমস্ত কিছু আর কি লাস্ট রিচুয়ালস হয়, তারপর থেকে আমি অবজার্ভ করি আমি যখনই একা থাকি বা একা একা বসে থাকি বা একা অফিসের কেবিনে বা যেখানে হোক, আই ফিল দ্যাট জিয়াদুল ইজ দেয়ার, হি ইজ স্টেয়ারিং অ্যাট মি। আমি অনেকবার প্রথমে আমি ভয় পেয়েছি, পরে আমি অবজার্ভ করেছি যে হি জাস্ট টেলস, একইভাবে ও বসে আছে। এবং আমি ওকে জিজ্ঞেস করলাম, আই ফেল্ট ইটস আ হ্যালুসিনেশন, আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, বাট কখনো আমাকে রিপ্লাই দেয়নি। এবং এই পার্টিকুলার ঘটনার পরে আমার আত্মীয় স্বজন বা জানাশোনার মধ্যে যখনই কারো ডেথ হয়েছে স্বাভাবিক কারণে, তাদেরকে আমি দেখতে পাই। প্রথম 3 দিন আমি তাদের দেখতে পাই এবং তারপরে সবকিছু আর আর আমি তাদেরই দেখি না, কিন্তু আজ পর্যন্ত আমি এখনই গল্পটি বলছি। আমি একটু আগে জিয়াদুলকে দেখেছি, আমি প্রথমে অনেক আই ওয়াজ ইন আ ডিলেমা কি শ্যাল আই শেয়ার দিস ইনসিডেন্ট, বাট আই ডিসাইডেড ইয়েস আই শুড গো আহেড উইথ ইট, কারণ জিয়াদুল আমাকে কোনো ক্ষতি করে না বা যেসব আত্মাদের আমি দেখি তারা আমার কোনো ক্ষতি করে না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এবং আমি আজ পর্যন্ত আমি এখনো যে আমি স্বাভাবিক আছি না, আমি ধীরে 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 অস্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছি, আমি পাগল হতে চলেছি, আমি জানি না, আমি জানি না রাসেল ভাই আমি কি হচ্ছে আমার সাথে, আমার জীবনের সাথে, বাট এখনো পর্যন্ত কোনো আত্মা আমার সাথে কিছু ক্ষতি করার চেষ্টা করেনি বা আমার সাথে কোনো কথাবার্তা কিছু বলেনি। আমি চাইবো যে যদি এই ফোরাম থ্রু কারো যদি এরকমই অভিজ্ঞতা হয়ে থাকে, তারা এই অভিজ্ঞতা থেকে এক তো নিস্তার, আমি জানি না আমি চাই কি না, আমি জিয়াদুলকে খুব ভালোবাসি, বাসতাম, আমি ওকে দেখি আমি শান্তি পাই, আমি জানি ও আমার উপরে রেগে নেই, বাট আমি আমি জানতে চাই যে আমি কি স্বাভাবিক নাকি আমি ধীরে ধীরে অস্বাভাবিক হতে চলে হয়ে চলেছি। রাসেল ভাই আমি আপনি যদি এই ঘটনাটি শেয়ার করেন তো আমার আমি জানি না আমার ভালো হয়তো লাগবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল গেট সাম আনসার্স টু মাই কোয়েরিজ, কি আমি কোথায়, আমি কোথায় অবস্থিত এই এই মৃত এবং জীবন্তের মাঝখানে যারা আটকে থাকে তাদের তাদের তাদেরকে আমি কেন দেখতে পাই, বা তারা তারা আমার কাছে কি এক্সপেক্ট করে, বা আমি আমি আদৌ স্বাভাবিক, তো এই এই উত্তরগুলো আমি জানতে চাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ এই ফোরামটি উঠিয়ে রাখার জন্য বা এই ফোরামটিকে এরমভাবে জাগ্রত রাখার জন্য, এবং আমার সাথে আরও অনেক অভিজ্ঞতা ঘটে রাসেল ভাই, এরপরে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব এবং আপনার এই রেকর্ডের আমি অবশ্যই শুনব। থ্যাংকস আ লট টু অল দ্য লিসনার্স অ্যান্ড রাসেল ভাই।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক। আমরা একটু আগে যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা যিনি বললেন তিনি শুধুমাত্র ঘটনাটা শোনার জন্য বা আপনারা শুনবেন ভালো লাগবে বা মন্দ লাগবে সেই জন্য কিন্তু ঘটনাটা পাঠাননি। তিনি ঘটনাটা পাঠিয়েছিলেন এই কারণে যেন আমরা তার হেল্প করতে পারি, তাকে জানাতে পারি যে এই ঘটনাটার মানে কি, কেন এমন হচ্ছে এবং কেন তার সাথে এরকম ঘটনা ঘটলো সেটা যেন আমরা জানাতে পারি। তো যদি আপনারা কেউ জানেন সেই সম্পর্কে কোনো কিছু, বা আপনাদের যদি কোনো ধরনের কোনো এরকম মানে এইটার কোনো সমাধান জানা থাকে তাহলে আমাকে ইমেইল করবেন, আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। এবং উনি আমাকে একটা ইমেলও করেছিলেন এইটার সাথে, আসলে তিনি জানতে চান যে তার এই সমস্যাটা কেন হচ্ছে এবং এটা কি তার সত্যিই মনের ভুল নাকি এটা আসলে সত্যি কোনো অন্য কোনো একটা ব্যাপার এর পেছনে রয়েছে, প্লিজ আমাদের জানাবেন। আমাদের অনেকে এস এম এস করছেন আমি দেখতে পাচ্ছি, এবং আমি আমার সামনে এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা এস এম এস করছেন, সাজ্জাদ আমাদের এস এম এস করছেন ময়মনসিং ত্রিশাল থেকে, আজকে তিন বছর ধরে তিনি ভূত এফ এম শুনছেন বাট তার এস এম এস কখনো নাকি পড়া হয় না, আজকে পড়ে ফেললাম। আমাদেরকে সুস্মিতা বণিক লিখেছেন যে শুনছেন এবং তার কাছে অনেক ভয়ের লাগছে। আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সাদমান ফার্স্ট স্টোরিটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। পিয়া তিনি লিখছেন আমাদের সাথে এবং তিনি লিখছেন আই এম লিসনিং ভূত এফ এম। আচ্ছা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা অনুল এস এম এস করেছেন, সাঈদ আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন অভিষেক, এছাড়াও এস এম এস করেছেন রাঁচি, ফার্স্ট স্টোরিটা অসম তাই লিখেছেন অদিত, সেকেন্ড স্টোরিটা খুব ভয়ের লেগেছে তার কাছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে জহিরুল এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে তনিমা, এছাড়াও আমাদের আরও অনেকে এস এম এস করছেন। আপনি যদি এস এম এস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম অ্যাট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ বিএইচডব্লিউ FM@radioFORT.FM। যারা এই মুহূর্তে জয়েন করুন তাদেরকে আরো একবার বলি যে নেক্সট উইকে আমাদের একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটা হচ্ছে আমরা রাজশাহী থেকে লাইভ করছি, বছরের শুরুর দিনটাই, বছরের শুরুর দিনটাই আমরা আপনাদের সাথে করছি, রাজশাহীবাসী আপনাদের বলছি। সুতরাং আপনাদের ঘটনাগুলো বেশি বেশি করে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেওয়ার পরে আমরা জানাবো যে আমরা কোথা থেকে শোটা করছি এবং কোথায় আপনাদেরকে আসতে হবে। এবং এরপর পরই আমরা চলে যাবো আবার কক্সবাজারে। সো কক্সবাজারের যারা যারা আছেন আমাদের লিসনার তারা ডেফিনেটলি প্রস্তুত থাকবেন। রাজশাহীবাসী অলরেডি ফ্যান ক্লাব করে ফেলেছে, আপনারা যদি এরকম কোনো কিছু করতে চান ভূত এফএমকে নিয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং সেই সাথে বাকি বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর সবাই প্রস্তুত থাকবেন, কারণ আমরা মোটামুটি দুই মাসের একটা ট্যুরে বের হচ্ছি। আমরা সবগুলো জায়গা কভার করব এবং যেখানে যেখানে আপনারা রয়েছেন সেখানেই সেখানে আমরা গিয়ে আপনাদের কাছ থেকে ঘটনা কালেক্ট করব, আপনাদের ঘটনাগুলো আমরা শোনাবো। অনেকেই ইমেইলে বলেন যে ইমেইল লিখতে চান না, অনেকে ইমেইলের সাথে অনেকে বলেন যে এমন লোকও আছেন যারা ইমেইলের সাথে পরিচিত নন, সেই সমস্ত জায়গার ঘটনাগুলো আমরা তুলে নিয়ে আসতে চাই, তাদের ঘটনা আমরা শুনতে চাই তাদের কাছে গিয়ে। সুতরাং আপনার শহরে আপনার সাথে থাকবে ভূত এফএম, সো জলদি জলদি পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমাদেরকে ফেসবুকে অনেকে লিখছেন, মারিয়া আঞ্জুম মুক্তা আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন প্রিন্স সাজিদ, এছাড়াও মুনিরা আঞ্জুম মুক্তা, নিপুণ খান আমাদের সাথে রয়েছেন, সালাউদ্দিন অনেক আমাদের সাথে রয়েছেন, শামীম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ফেরদৌস আহমেদ, জয় সহ আরো অনেকে। নতুন একজন অতিথি আমাদের সঙ্গে জয়েন করেছেন, আমরা তার সাথে চলে যাবো এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো লিসেনার্স, আমি আমির হামজা পিয়াল, মগবাজার থেকে, আমি ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়ছি। তো শ্রোতা ভাই, একটু থ্যাংকস জানিয়ে নিই আমার ফ্রেন্ডকে জিব্রান, ও এত রাত্রে কষ্ট করে আমার সাথে এসেছে। দেন বাই স্টোরিতে চলে যাই। স্টোরিটি বেসিক্যালি আমি কালেক্ট করি আমার কলেজের এক ফ্রেন্ড মনিকার কাছ থেকে। তো মনিকার কাজিনের সাথে ঘটে ঘটনাটি, এবং আইরনিক্যালি আমার যে ছোট মামা আলামিন সেও চিনত ইমন ভাইকে যার সাথে ঘটনা ঘটে। তো আমি দোনো দিক থেকে ঘটনাটি শুনতে পাই। তো ইমন ভাইরা থাকতেন বাসাবো এলাকার কোনো একটি বাসাতে। তো রাত্রে 2:30 দিকের ঘটনা, ইমন ভাই শুয়েছিলেন বেডে, তো বাম পাশে ছিল জানালা। তো হঠাৎ করে জানালা বাইরে থেকে কুকুরের চিৎকার আসছিল এবং অনেক দুর্গন্ধ আসছিল। তো ভাইয়া, কুকুরের চিৎকারটা একটু আনইউজুয়াল ছিল, এভাবে কুকুররা কখনো চিৎকার করে না। তো ইমন ভাই একটু ভয় পায়। তো ভয় পাওয়ার পরে উঠে পরে জানালাটা লক টক ঠিক করে এরপর আবার শুয়ে পড়ে। তো সকালবেলা উনি তার মা এবং তার বোন থাকে তার সাথে, তো তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কি রাত্রেবেলা এরকম কোনো সাউন্ড বা কিছু শুনতে পাইছো কিনা। তো তখন ইমন ভাইয়ের মা এবং বোন বলে যে না, আমরা তো এই ধরনের কোনো সাউন্ড শুনতে পাইনি। তো তাও ইমন ভাই জিনিসটাকে ইগনোর করে যে হইতেই পারে। তো এরপর ইমন ভাই নেক্সট দিনের কাহিনী, ইমন ভাই যখন রাত্রে শুয়ে থাকেন, তো ইমন ভাইয়ের কাছে সাডেনলি ফিল হয় যখন উনি শুয়ে থাকেন যে তার পিছনে কেউ শুয়ে আছে এবং শুয়ে শুয়ে হাসছে। তো উনি সাহস পাচ্ছিলেন না ওঠার জন্য। তো কিছুক্ষণ পর্যন্ত শুয়ে থাকার পর উনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তো উনি শোয়ার থেকে বসে পড়েন এবং পিছনে তাকান। তো উনি যখন পেছনে তাকান তখন দেখে যে পেছনে কেউই নেই। তো এই জিনিসটি তাকে আরো আতঙ্কিত করে দেয়, কারণ উনি কনফার্ম ছিলেন যে তার পেছনে কেউ না কেউ আছে। তো ওঠার পর রাসেলা বেডের সাথেই ছিল ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলের আয়নাটা দেখা যাচ্ছিল। তো ইমন ভাই যখন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো তখন তার কাছে মনে হলো যে ড্রেসিং টেবিলের আয়নাটা উনি যেমন একটা লোক যখন হিপনোটাইজ হয় ওরকম। তো ইমন ভাই ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে যেতে থাকলো, উনি অজান্তে যেতে থাকলো, উনি নিজেও জানে না কেন উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে যাচ্ছে। তো যেতে যেতে একটা সময় ড্রেসিং টেবিলের আয়নার সামনে উনি চলে গেলেন। যাওয়ার পর রাসেল ভাই, যে জিনিসটা আমরা কখনো প্রস্তুত থাকি না যে জিনিসটার জন্যে, যে উনি যখন আয়নাটার সামনে ছিলেন তখন উনি নিজেই এমনভাবে হাসি দিলেন, এমন একটা বিকট হাসি দিলেন যে জিনিসটা দেখে উনি নিজে এত বেশি ভয় পেয়ে যান যে উনি এখানে ফেন্ট হয়ে যান। তো ফেন্ট হয়ে যাওয়ার পর ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, এলাকার একটা লোকাল হুজুর থাকে বাসাবো, তো ওখানে নিয়ে তাবিজ তাবিজ দেওয়া হয়, দেন ঘরটা বন্ধ করে দেওয়া হয়। তো এরপর গ্রাম থেকে একটা ভাইকে নিয়ে আসেন, উনি তার কাজিনকে নিয়ে আসেন, ইমরান ভাই। তো ইমরান ভাই 2-3 দিন ছিল ইমন ভাইয়ের সাথে, বাট 2-3 দিন পর ইমরান ভাই আর ইমন ভাইয়ের সাথে থাকতে চান না। কারণটা উনি স্পেসিফিকলি কিছু বলেনি, জাস্ট যাওয়ার সময় এতটুকু বলছে যে ইমন ভাইয়ের সাথে ডাইনি আছে, তো ওনার সাথে আমি থাকতে পারবো না। তো এতটুকু জাস্ট বলে উনি চলে যান ইমরান ভাই। তো ইমন ভাই ডিসাইড করেন যে ইমন ভাই একাই থাকবেন। তো উনি রুমে একা থাকতে শুরু করেন, ঘুমাতে শুরু করেন। তো একদিনের ঘটনা রাসেল ভাই, উনি যখন শুয়ে থাকেন তখন আবার সেমভাবে উনি কুকুরের শব্দ পাচ্ছিলেন বাইরের থেকে এবং দুর্গন্ধ আসছিল। কিন্তু উনি এইবার যেহেতু তার সাথে আগে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো উনি এবার আর ড্রেসিং টেবিলের দিকে না তাকিয়ে এই গন্ধ এবং এটা দেখতে পেরে শুনতে পেরে উনি ডাইরেক্ট ওয়াশরুমে দৌড় দেন। ওয়াশরুমে দৌড় দিয়ে ওয়াশরুমের গেটটা লক করে দেন। তো রাসেল ভাই, ওয়াশরুমে যে আয়নাটা ছিল সেটা ছিল সামনে এবং আয়নার ঠিক বাম সাইডেই ছিল ওয়াশরুমের গেটটা। তো ওয়াশরুমের গেটটা যদি খোলা থাকে তাহলে বেডরুমটা পুরোটা দেখা যাবে, ইমন ভাইয়ের বেডরুমটা পুরোটাই দেখা যাবে। তো ইমন ভাই যথারীতি খুব ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে লাইট চলে যায় বাথরুমে। তো ভাই, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা যে যখন লাইট চলে যায় তখন ইমন ভাই আয়না দেখতে পারেন, বাথরুমের আয়নাতে দেখতে পারেন যে তার বাথরুমের যেই গেটটা আছে এটা পুরোপুরি খোলা এবং তার বেডরুমটা পুরো দেখা যাচ্ছে। কিন্তু উনি যখন আয়নার থেকে চোখ সরিয়ে যখন গেটের দিকে তাকাচ্ছেন তখন উনি দেখছেন যে গেটটা ঠিকই লক। কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে যে গেটটি খোলা, বাথরুমের গেটটি, এবং পুরো বেডরুমটি উনি আয়নাতে দেখতে পাচ্ছেন। ইভেন তো তখন কারেন্ট ছিল না। তো এই অবস্থা হওয়ার পর উনি ডিসকভার করেন যে তার বেডের বাম পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলতে খুবই লম্বা, যা ইউজুয়ালি একটা মহিলা বা একটা পুরুষ এত লম্বা হয় না। তো উনি এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর ওই মহিলাটা আস্তে আস্তে ওয়াশরুমের দিকে আগাতে থাকে। তো আস্তে আস্তে যখন ওয়াশরুমের প্রায় কাছাকাছি মহিলাটা এসে পড়ে, তখন ইমন ভাইয়া নিজেকে ধরে রাখতে পারেন না, উনি ওখানে ফেন্ট হয়ে যান। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু গেটটা কিন্তু লকই ছিল, উনি আয়নাতে দেখতে পাচ্ছেন যে গেটটা খোলা। তো এরপরের দিন তাকে সকালবেলা গেটটা ভেঙে ওখান থেকে বের করা হয়। বের করার পর এটা নিয়ে তাদের ফ্যামিলিতে অনেক বড় স্বাভাবিক করতেই খুব আতঙ্কের সৃষ্টি হয়। তো ইমন ভাইকে চিটাগাংয়ের খুব বড় একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা যে উনি যখন হুজুরের কাছে যান, ইমন ভাই যখন হুজুরের কাছে যান, তো হুজুর আরো অনেক মানুষকেই দেখছিলেন, অনেক মানুষের কথা শুনছিলেন। কিন্তু ইমন ভাইকে যখন হুজুর দেখেন, তখন যারা যারাই ছিল রুমের ভিতরে ওই রুমটাতে, হুজুর সাহেব তাদের সবাইকে বের করে দেন এবং সেই ঘরের ভিতর থাকে শুধু ইমন ভাইয়া, ইমন ভাইয়ার মা এবং হুজুর সাহেব। তো এরপর হুজুর সাহেব আর ইমন ভাইকে তেমন কিছু জিজ্ঞেস করেন না, ডিরেক্ট ইমন ভাইকে এটা জিজ্ঞেস করেন যে তুই কোথা থেকে আসছোস এবং অশরীরে কি করতেছোস, এটা ডিরেক্ট জিজ্ঞেস করেন। তো ইমন ভাইয়ের মা সাইডে ছিল, উনি খুব বেশি ভয় পেয়ে যায়। আর যখনই এটা বলে, তখন আস্তে আস্তে ইমন ভাইয়ের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে, তার চোখ লাল হতে থাকে, ইভেন দো ওইটা চোখ স্পিন করতে থাকে। তো এটা দেখে ইমন ভাইয়ের মা খুব বেশি ভয় পেতে থাকেন এবং হুজুর যে থাকেন, হুজুর সাহেব, ইমন ভাইয়ের ছোট আঙ্গুল যেটা থাকে ওইটাকে চাপ দিয়ে ধরে রাখে। তো ইমন ভাইয়া ট্রাই করে যে হুজুরকে আঘাত করার জন্য, কিন্তু হুজুরকে কোনোভাবেই ইমন ভাইয়া আঘাত করতে পারছিল না। তো এই অবস্থাতে হুজুর জিজ্ঞেস করতে থাকে এবং ইমন ভাইয়ের কণ্ঠটা একদম মহিলাদের মতো হয়ে যায়, কিন্তু একটু কর্কশ। দেন ভাইয়া হুজুর ইমন ভাইয়ের মাথায় একটা টোকা দেয়। তো টোকা দেওয়ার পর উনি ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হয়ে যাওয়ার পর এরপর হুজুর তার মাকে জিজ্ঞেস করে, ইমন ভাইয়ের মাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনাদের বাসার ওইখানে কি কোনো ভাঙা বাড়ি আছে? তো তখন ইমন ভাইয়ের মা খুব হতচকিত হয় যে হুজুর এটা কিভাবে জানলো। হ্যাঁ, তাদের বিল্ডিং এর সাথে একটা ভাঙা বাড়ি আছে। তো হুজুর তখন বলল যে সেই ভাঙা বাড়িতে একটা বুড়ি থাকতো, তো সেই বুড়িটা স্পিরিচুয়ালি সামথিং কিছু পালতো বা এরকম আমরা যা শুনি, তো এরকম কিছু পালতো। তো বুড়িটা মারা যায় একটা সময়, মারা যাওয়ার পর এরপর যেই জিনিসগুলো থাকে, স্পিরিটগুলো থাকে, ওগুলো ছড়িয়ে যায় বা ইমন ভাইকে ওইভাবে প্রজেস করে। তো এই জন্য ইমন ভাই পরে এভাবে প্রজেস হয়ে পড়ে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারা একটা মানে কি বলবো যে আমরা যে জিনের গল্প শুনতে চাই অনেক সময়, সেরকম একটা ঘটনা আমরা শুনলাম। আমরা পরবর্তী ঘটনাগুলোতে যাব, তার আগে আপনার কাছ থেকে একটু ছোট্ট একটা অনুমতি নিচ্ছি, আর একটা ছোট্ট ব্রেকে যাব আমরা এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি। আমাদের অতিথিরা তো চলুন শুনে আসি আরো একটি ঘটনা। তবে তার আগে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের যে ভিডিওটা আমরা শেয়ার করেছি সেখানে অনেকেই লিখছেন অনেক কিছু এবং অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, অনেকেরই আজকের এই এপিসোডটি ভালো লাগছে এবং সেটা তারা জানিয়ে দিচ্ছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে সঞ্জিদা আফরিন আমাদের লিখেছেন যে তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি কোনো উইকেই ভূত এফএম মিস করেন না। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে রোদেলা এস এম এস করেছেন এবং রোদেলা রিয়া আমাদের এস এম এস করেছেন, মানিক হুসেইন আমাদের সাথে এস এম এস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি এস এম এস না, এখানে সব কমেন্ট পড়ছেন, সরি, ফেসবুকে। শাহাদাত আহমেদ প্রিন্স আমাদের এখানে লিখেছেন, ফয়সাল ইরাজ না, হ্যাঁ ইরাজই তো, হ্যাঁ ফয়সাল ইরাজ আমাদের এখানে লিখেছেন, লিটন দিওয়ান আমাদের এখানে লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন রেহুমনুমা রেহুমা আর্ট ওয়াটচি। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিফাত হাসান, আহাদ আহমেদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মাহফুজ খান, চমৎকার ছবি ফেসবুকে আপ করেছেন তারা, কমেন্টের জায়গায় গিয়ে পোস্ট করেছেন এবং তারা সাত ফ্রেন্ড মিলে আগুন জ্বালিয়ে তারা ভূত এফএম শুনছেন সেই ছবিটা তারা পোস্ট করেছেন। এবং এটা একটা খোলা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, শীতের রাতে এরকম খোলা জায়গায় আপনারা যে আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে এভাবে উৎসাহ দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে ধন্য আপনাদের এই ভালোবাসা পেয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আমাকে এই মুহূর্তে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রিজওয়ান, তারা ছয় ফ্রেন্ড মিলে একটা ফার্ম হাউসে তারা এসছেন এবং তারা সেখানে পুকুর পাড়ে বসে চাঁদের আলোয় তারা ভূত এফএম শুনছেন এবং আমাদেরকে তিনি তারা বলেছেন যে আমাকে বলছেন যে কিছু শকিং হরর স্টোরি আসলে এই মুহূর্তে ক্রিয়েট করা সম্ভব না, এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে আমাদের অতিথিদের ওপরে। তবে আমরা ইনশাল্লাহ লাস্ট দুইটা যে এপিসোড ছিল সেই দুটো উইকের এপিসোডের প্রচুর প্রশংসা পেয়েছি, ইনশাল্লাহ আজকেও আমরা পাবো। আচ্ছা, আমাদেরকে দেখতে পাচ্ছি যে লাস্ট ভূত এফএম, আচ্ছা হ্যাঁ সেটাই, আমাদের আপনারা ফেসবুকেও লিখছেন সেটা, এটা হচ্ছে এই বছরের শেষ ভূত এফএম এবং আগামী বছর থেকে আমরা চলে যাচ্ছি, মানে স্টুডিও ছেড়ে আপনাদের কাছে চলে আসছি, আবারও ফিরে আসবো স্টুডিওতে, বাট শুরুই করছি বছরটা আপনাদের কাছে যাওয়া দিয়ে এবং শুরুতেই আমরা যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীর লিসনার যারা তারা অবশ্যই অবশ্যই ঘটনা পাঠাবেন, আগামী সপ্তাহে আসছি আমরা আপনার শহরে এবং তার পরের সপ্তাহে আমরা আসবো কক্সবাজারে। যাই হোক, আমরা চলে যাব আমাদের এবারের অতিথির কাছে এবং এই অতিথি আমাদের আপনি আপনার মানে আপনাদের সাথে যিনি ঘটনা বলবেন তার আমরা প্রথমে জেনে নেব নাম এবং কোথা থেকে এসেছেন। প্লিজ আপনি একটু আপনার পরিচয়টা দেবেন সবাইকে।
ডিয়ার রাসুল্লাহ ভাই, আমি তুষার শ্যামলী থেকে এসেছি।
শুনি আপনার ঘটনা।
প্রথমে ধন্যবাদ জানাই রাসুল ভাই আপনাকে, সেই সাথে দর্শকদেরকে।
আমরা ঘটনায় চলে যাই।
ঘটনাটা হচ্ছে সেটা আমার সাথে না, আমার এক নিয়ারেস্ট ফ্রেন্ডের ভাবির সাথে বা বড় ভাইদের ফ্যামিলির সাথে ঘটা ঘটনা। ঘটনাটা যশোরের বাঘাবাড়ি এলাকায়। তো আমার ফ্রেন্ডের বড় ভাই উনি রিসেন্টলি ঈদের কোরবানি ঈদের কিছুদিন পরে বিয়ে করছে। বিয়ে করার পরে উনি দীর্ঘদিন বাড়িতে ছিল, থাকার পরে উনি তার কর্মস্থলে চলে এসছে ঢাকাতে। আসার পরের দিনের ঘটনা, বাড়িতে মেবি ভাবি আর আন্টি একাই ছিল বাড়িতে। যখন ওনারা রাত্রে ঘুমাইছে, অনেক রাত যখন হয়েছে, তখন ওনারা শুনলো যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সাধারণত বৃষ্টি হইলে বাইরে অনেক কিছু থেকে যায়, হঠাৎ যেহেতু বৃষ্টি আসছে ভিজে যেতে পারে, সেইভাবে ওনারা দুজন বাইরে আসতে এসে দেখে যে কোনো বৃষ্টি নেই। চারিদিকে তাকায় দেখলো তারাও আশ্চর্য হয়ে গেলো, কি এতক্ষণ এত জোরে বৃষ্টি শব্দ কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। তো যাই হোক, ওনারা এসে শুয়ে গেছে। পরের দিনের ঘটনা, যেটা পরের দিন ওনারা এরকম রাত্রে শুয়ে আছে, তো রাত্রে ভাবি হঠাৎ দেখলো যে চারিদিকে প্রচণ্ড আলো হয়ে গেছে। মানে উনি ভাবলো মেবি ভোর হয়ে গেছে, উনি উঠে আসলো। উঠে আসে ঘর থেকে যখন বাইর হবে, দরজাটা খুলে উনি শকড হয়ে গেলো, দেখলো যে না এটা তো ভোর হয় না, এখনো অনেক রাত। বাট তাদের ঘরের সামনে ছিল উঠান, দরজার সামনে উঠানের পরে ছিল তাদের রান্নাঘর। যেহেতু টিনের ঘর, আলোটা ঘরে আসছিল, তো উনি ভাবছে যে আলো হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো উনি ও দরজাটা খোলার সাথে সাথে দেখলো যে রান্নাঘরের চালের উপরে কিছু একটা লাইটের মতো বড় লাইট, বলতে এত বড় সাধারণত লাইট হয় না, মানে অনেক বড় একটা চতুর্ভুজের মতো, উনি যেটা বললো যে কোনো মানুষের আকৃতি না কি জানে একটা জ্বলতিছে রান্নাঘরের ঠিক চালের উপরে।
আচ্ছা,
প্রচণ্ড জোরে, মানে এত যে আলো জ্বলতিছে ওইটা যে পুরো বাড়িটা প্রায় ওটার কারণে ফসা হয়ে গেছে। উনি দেখিতে আশ্চর্য হয়ে গেল, কি রে এটা কি জ্বলতিছে এখানে, পুরো বাড়ি এভাবে আলো হয়ে গেল। উনি হতমম হইয়া দাঁড়াই আছে, দেখলো যে আস্তে আস্তে ওই আলোটা, মানে টিনের চালের উপরে আলোটা কাঁপা শুরু করতেছে। উনি দেখে হতমম হইয়া দাঁড়াইছে। পরে উনি যখন যেটা বুঝতে পারলো যে আলোটা চারিদিক থেকে, উনি যখন দরজা খুলে দরজার সামনে দাঁড়াইছে, চারিদিক থেকে আলোটা আস্তে আস্তে কমিয়ে আসছে, ওনার দিকেই শুধু আলোর যে আলোর সারিটা আছে ওনার দিকে আসতেছে আলোর রশ্মিটা, এবং কি ওটা আগের চেয়ে আরো দ্বিগুণ আলো হয়ে গেছে। আর সেই সাথে অনুভব করতে পারলো যে আলোটা যে দিক থেকে আসতেছে সেদিক থেকে, মানে একটা প্রচন্ড গরম বাতাস আসতেছে ওনার দিকে। উনি ওই গরম বাতাসটা দেখে তখন ওনার মনের ভিতরে অনেকটা ভয় কাজ করলো যে কি এটা, এভাবে এখানে আলো জ্বলতেছে, এভাবে কম্পন হচ্ছে আর এরকম গরম বাতাস আসতেছে নিজের দিকে। পরে উনি ভয়ে দৌড়াই চলে আসছে রুমে, রুমে এসে আন্টিজের রুমে এসে উনি চিল্লে অজ্ঞান হয়ে গেছে। তারপরে পরের দিন সকালে জ্ঞান উঠছে, তারপর থেকে উনি দীর্ঘদিন অসুস্থ ছিল। পরে আন্টিরা মেবি একটা হুজুর আনছে হুজুর বাড়িতে, হুজুরানি দেখালো। হুজুর তখন বললো যে ওই ইয়াটা ছিল, উনি নতুন বিয়ে হয়েছে তো আসার পরে ওখানে একটা খারাপ জিন ছিল, জিনটা ওনার দিকে মানে কুদৃষ্টি দিছে, ওই জিনটা ওনাকে মেবি ভয় দেখাইছে বা কোনো ক্ষতি করতে চাইছিল। পরে ট্রিটমেন্ট করেছে, তবে জিন বলছে ওনাকে প্রায় বছরখানিক অনেক সাবধানে থাকার জন্য এলাকায়।
ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা মেইলে যাব এবং আমাদের এই মেইলটা পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন শেখ রানা এবং তিনি যেভাবে পাঠিয়েছেন আমরা সেভাবেই এই ইমেইলটা পড়ছি। যদি এটা চট্টগ্রাম থেকে এসছে কক্সবাজারে গিয়ে পড়লেও হতো, বাট কক্সবাজারে আরও দুই সপ্তাহ আছে, মানে একটা সপ্তাহ আছে এই দেশে, তার পরের সপ্তাহে, সুতরাং তার মধ্যে আমরা নিশ্চয়ই চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে অনেক অনেক ইমেইল পাবো ইনশাল্লাহ। তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আমি মোহাম্মদ ইয়াসিন শেখ রানা, আমি আপনাদের একজন নিয়মিত লিসেনার। আমি চট্টগ্রামে থাকি এবং একটি মেডিসিন কোম্পানিতে চাকরি করি। আমার সকালবেলার ডিউটি চট্টগ্রাম মেডিকেলের আউটডোরে। আমি প্রতিদিন প্রবর্তক, যারা চট্টগ্রামে আছেন তারা নিশ্চয়ই চিনবেন, প্রবর্তক মোড় থেকে মেডিকেলের মর্গ, মর্গের গেট দিয়ে আউটডোরে প্রবেশ করি এবং বরাবরের মতো সেদিনও স্বাভাবিকভাবে মর্গ দিয়ে যাচ্ছিলাম। রাতে ঠিক মতো না ঘুমানোর কারণে মেজাজটা খারাপ ছিল, কিন্তু সেদিনটা যে আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সেটা কল্পনায় আসেনি। কিন্তু যখন আমি মগ্ধে ঢুকতে যাব, তখন আমি দেখি যে আশেপাশে কোনো লোকজন নেই। সেদিক খেয়াল না করে আমি চলে যাচ্ছিলাম, বোধ একা ভালো যে আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান এবং একমাত্র ছেলে হবার কারণে ভয় নামের কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই বললেই চলে। এবং আমি আমার খালার বাসায় থাকি। একটু বলে রাখা ভালো যে খালার বাসার রাস্তাটি সবসময় নীরব থাকে এবং আমার বন্ধুরা ভুলেও ওই বাসায় যায় না। এই রাস্তায় অনেক ঘটনা আছে, এবার মর্গটা একটু বর্ণনা দেওয়া যাক। এই লাশকাটা মেডিকেলের যে ঘর যেটাকে মর্গ বলে, সেখান দিয়ে ঢোকার সময় মেইন গেটের ডান পাশে লাশঘর এবং বাম পাশে অফিস, কিছুটা ভেতরে অনেকগুলো রুম পরিত্যক্ত, যেগুলো দেখলে প্রায় সব মানুষই ভয় না পেয়ে থাকতে পারবে না। মূল ঘটনায় আসি, যখন আমি মগ্ধে ঢুকি তখন দেখি যে ডান পাশের লাশঘরটার দরজা খোলা, প্রায় সব সময় বন্ধ থাকে সেটা, কিন্তু এবং খুব বাজে ধরনের দুর্গন্ধ পাচ্ছিলাম। ধরে নিলাম পচা লাশের গন্ধ। গন্ধ এরকম ছিল যে ইঁদুর মরে পচে গেলে যে দুর্গন্ধ হয় তার চেয়েও খারাপ। লাশ ঘর খোলা দেখে আমি কৌতূহলী হয়ে ঢুকে পড়ি, দেখি কিছু নেই। তাই বের হওয়ার সময় কেন জানি মনে হলো আরেকবার দেখি, কিন্তু পুনরায় দেখি তা যা দেখি সেটা আমি আর বিশ্বাস করতে পারিনি। আজও আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। আমি দেখি দুজন মানুষ লাশ ঘরের এক কোণায় বসে কাপড় কাটছে এবং দরজার পাশে ঠিক আমার পায়ের সাথে একটি লাশ পড়ে আছে। লাশটির বর্ণনা দিতে গেলে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায় এখনো। লাশটির বর্ণনা এরকম যে লাশটির গায়ে কোনো কিছু ছিল না, সারা শরীর কালো এবং মাংস পচে গেছে এবং গলে গেছে, চুল ছিল না এবং নাভি নামক কোনো অংশ আমি দেখিনি। কিন্তু এই ঘটনায় আমি কোনো রকমই ভয় পাই নাই। আমি স্বাভাবিকভাবে বের হয়ে মেডিকেলের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম, কিন্তু যে বন্ধ রুমগুলোর কথা বলছি সেগুলোর পাশ দিয়ে মেডিকেলে যেতে হয়। আমি একটু কৌতূহলী হয়ে সেই রুমগুলোর দিকে তাকাতেই দেখি তালাগুলো নড়ছে। এই ধরনের পরিস্থিতিতে আমার ভয় পেলে চলবে না ভেবে আমি মেডিকেলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম, কিন্তু দুই মিনিটের পথ যেন আর আমার কাছে দুই ঘন্টার মতো লাগছিল। অবশেষে আমি মেডিকেলের আউটডোরে পৌঁছালাম এবং বমি করে দিলাম। সেদিন আমি আরো দুবার বমি করি, কিন্তু রাসেল ভাই ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, আমি বাসায় দুপুরে আসি এবং আমার আম্মুর সাথে শেয়ার করলে আমার আম্মু আমাকে বকা দেন যে কি দরকার ছিল লাশ ঘরে ঢোকার, এবং চাচাকে ভয়ের তাবিজের কথা বলল। এবং বলে রাখা ভালো যে আমার চাচা অনেক ধরনের ঝাড়ফুঁক জানেন এবং ভয়ের তাবিজ তিনি দিয়ে থাকেন। এবং দুপুরে ঘুমানোর পর আমি সকালে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছি বললেই চলে। রাতের বেলায় যখন আমার খালার সাথে যখন আমার খালার বাসায় ঘুমাতে যাই তখন আমি স্বাভাবিক অবস্থায়, বরাবরের মতো রাত একটা পর্যন্ত ফেসবুক ব্রাউজ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আসল ঘটনা ঘটে তখনই যে যখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, প্রচণ্ড শব্দ এবং প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং আমার সারা শরীর কেমন যেন শিউরে ওঠে। হঠাৎ আমার সকালের ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে যায়। তখনই ঘটে ঘটনা, আমি দেখি আমার হাত কাঁপছে, শরীরে কি যেন হাঁটতে লাগলো। আমার রুমের দরজার দিকে তাকাতেই আমি দেখি যে মর্গের সেই দরজাটি এবং তালা ঝুলানো সেই তালাটি ঝুলছে এবং খাটের নিচ থেকে ইঁদুর এবং বিড়ালের আওয়াজ আসছে। আমি ভয় এড়িয়ে ঘুমানোর চেষ্টা করলেও আমার ঘুম আসছিল না। তখন আমি চোখ বন্ধ রাখার চেষ্টা করি, তাও পারছিলাম না, কারণ চোখ বন্ধ রাখতে সেই লাশটি আমার পায়ের কাছে এসে পা ধরার চেষ্টা করছে কিন্তু পারছে না, আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। তখন আমি উঠে বসে যাই এবং মনে মনে নানান ধরনের প্রশ্ন আসতে থাকে। প্রশ্নগুলো এইরকম যে আমি মা বাবার একমাত্র ছেলে এবং আমার কিছু হয়ে গেলে তাদের ভবিষ্যতে কি হবে, আমার জন্য কিভাবে এটা অবশ্য শেষ করেনি। তখন আমি দরুদ শরীফ পড়ে শুতেই ঘুম চলে আসে এবং সকালে আম্মুকে সব ঘটনা খুলে বলি এবং আমার মা আমার চাচার বাসায় আমাকে নিয়ে যায় এবং একটি তাবিজ পরিয়ে দেয়। এরপর থেকে আমার সাথে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। বাট সেই রাতটা যে আপনার খারাপ গিয়েছিল সেটা আমি বুঝতে পারছি, এবং তিনি বলছেন যে আমি ঠিক মতো গুছিয়ে লিখতে পারিনি, বয়ে দুঃখিত। হ্যাঁ, একটু ঝামেলা আছে এখানে, বাট সমস্যা নেই। আমি যেটা যেখানে এই গল্পটার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সত্যি যদি আপনার সামনে এসে এরকম কোন একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হন যে আপনার ঘরের দরজাটা একটা লাশ কাটা ঘরের দরজায় পরিণত হয়েছে, এবং সেই লাশ কাটা ঘরে যেরকম ভাবে তারা ছিল, আমি আমার চোখের সামনে একটা লাশ কাটা ঘর ভেসে উঠছে কোন একটা সরকারি হসপিটালে, আমি নাম বলবো না, এবং সেই লাশ কাটা ঘরটা এরকম বন্ধ থাকে এবং একটা তালা ঝুলে, তো হঠাৎ করেই যদি এরকম একটা আপনার ঘরের যে কাঠের দরজাটা সেটা একটা সাদা রঙের কাঁচের এবং মানে লোহা এবং কাঁচ দ্বারা একটা দরজা হয়ে যায় এবং সেইখানে যদি একটা তালা ঝুলতে থাকে তাহলে কেমন হবে, এবং হঠাৎ করে ঘুম ভেঙে উঠে যদি আপনি সেই দৃশ্য দেখেন আপনার কেমন লাগবে। আপনি বুঝতে পারছেন এই দরজাটি আপনার দরজা নয়, এই দরজাটি একটি লাশ কাটা ঘরের দরজা এবং ওপারেই হয়তো একটা লাশ শুয়ে আছে। চোখ বন্ধ করুন, কিছুক্ষণের জন্য কল্পনা করুন, ততক্ষণ একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। স্টে টিউনড টু দ্য ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করছেন, এবং আমাদের এখানে SMS যারা পাঠাচ্ছেন তারা হচ্ছে মৌরি, আমাদের SMS করছেন রাজশাহী থেকে, ভয় করছে মৌরি প্রস্তুত থাকেন সামনের সপ্তাহে আসছি রাজশাহীতে আপনাদের ঘটনা শুনতে। সাব্বির আমাদের সাথে রয়েছেন নাখালপাড়া ঢাকা থেকে, এছাড়াও MDM মন্টু আমাদের সাথে রয়েছেন, আনোয়ার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হৃদয়, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আকাশ, এছাড়াও রিয়াদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হারুন, আমাদের সাথে রয়েছেন SH আবরার, আসমা মিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি চিটাগং থেকে পুতুল, এছাড়াও আমাদের সাথে রয়েছেন মুস্তাফা কামাল বাপ্পি দিনাজপুর থেকে, এছাড়াও সাব্বির আমাদের সাথে রয়েছেন নাকালপাড়া থেকে, আপনাদের সাথে রয়েছেন মৌরি, এছাড়াও আকাশ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন। আপনারা জানেন সবাই যে রাজশাহীতে আমাদের স্টুডিও রয়েছে এবং আগামী সপ্তাহে আমরা যাচ্ছি রাজশাহীতে, তবে স্টুডিও থেকে করব নাকি বাইরে কোনো জায়গা থেকে করব, আমাদের বাইরে করার বেশি ইচ্ছা, সো আমরা সেরকম কোনো জায়গা থেকে করতে চাই। আপনারা রেডি থাকুন এবং আপনাদের ঘটনাগুলো আমরা পাঠিয়ে দিন, এবং আমার মনে হয় যে আপনাদেরকে নিয়েই আমরা একটা চমৎকার একটা এপিসোড উপহার দিতে পারবো। এবং যারা রাজশাহীতে ঘটনা পাঠিয়েছেন, যাদের ঘটনা আজকে পড়লাম, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারণটা কি। কারণটা হচ্ছে নেক্সট উইকে আপনাদের ঘটনাগুলো পড়া হচ্ছে, কারণ এই ঘটনাগুলো রাজশাহী থেকে পড়ব। আজকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের শেষ অতিথি, ফেসবুকে যাওয়ার আগে শেষ অতিথির কিছু ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার সম্পর্কে আমি কোনো কথা একটু কথা বলবো।
আসসালামু আলাইকুম রাসমা ভাই, থ্যাঙ্কস টু এভরিওয়ান।
আপনার চমৎকার একটা ঘটনা ছিল, বাট সেই ঘটনাটা বলতে পারছেন না, কারণ যাকে নিয়ে ঘটনা তারই প্রবলেম শুরু হয়ে গেছে, সুতরাং তাকে নিয়ে, সুতরাং আমরা এর চেয়ে বিশেষ কিছু বলতে পারবো না। সো সেই ঘটনাটা থাকে না, একটা ঘটনা আমরা অনেকদিন আগে শুনেছিলাম, আমার কাছে অনেকগুলো ঘটনার মধ্যে এই ঘটনাটা অনেক ভালো মনে হয়। আমাকে কেউ একজন পাঠিয়েছিলেন, পেশায় তিনি একজন ডাক্তার, তার মার ঘটনাটা বলতে শুরু করলে মাঝপথে কোনো একটা ঝামেলা শুরু হয়ে যায়, অর্থাৎ সেই ঘটনাটা কোনোদিন শেষ করা যায় না, ঘটনাটা শুরু করলেই কারো না কারো একটা প্রবলেম শুরু হয়। তো আজকে উনি অনেক উৎসাহ নিয়ে আজকে এখানে এসেছিলেন, পরে যখন দেখলেন যে এই পরিস্থিতি, উনি কোনো ঘটনা শেয়ার করতে পারছেন না এই জন্য, বাট ওনার প্রবলেমটা এটা যে উনি তো প্রস্তুতি নিয়ে এসেছিলেন ওই ঘটনাটা বলার জন্য, বাট সেই ঘটনাটা মানে বলা যাবে না। আমরা অনেক সময় দূর থেকে ভাবি যে ঘটনাগুলো বলছেন সেই ঘটনাগুলো কি আসলে সত্যি বলছেন উনি নাকি মিথ্যা বলছেন, কিন্তু দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে ওনাদের জীবনের ঘটনা এগুলো, ওনাদের যে কষ্টগুলো যারা শোনান আপনাদেরকে, আপনাকে তার জীবনের ঘটনা যারা শোনান আপনাকে, এটা তার ব্যক্তিগতভাবে তার মানে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে সংগ্রামের ঘটনা আর কি। তো আপনি আপনি নিজে আপনাদের বাসাতে তো এমনিতে অনেক প্রবলেম প্রবলেম আছে না?
জি জি জি, আমাদের বাসাতে মানে প্রবলেম হয়, কারণ আমাদের যে বাসাটা ছিল সেই বাসাটা হলো ওই বাসাটা ওই গলিটার পরের গলিটাতে, তো ওই বাসাটা এখন কনস্ট্রাকশনের কাজে মানে ভেঙে ফেলা হয়েছে, তো এখানে বিল্ডিং হতেছে সেটা না, মানে ওই বাসাতে যে প্রবলেমগুলি হতো সেটা হলো যে ওই বাসার রাত্রেবেলা মানে ইভেন্টুয়ালি মানে বিভিন্ন টাইমে এক একটা রকম শব্দ হতো, যেরকম মার্বেল যদি কেউ রাত্রেবেলা কোনো বাচ্চা কাছে যদি ছাদের উপর মার্বেল খেলে দেন ওই বাসাটায় মানে একটা প্রবলেম হয়, মানে একটা সাউন্ড হয় যেটা টাস 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 টাস, এটা সবাই যারা রাত্রেবেলা থাকে সেটা শুনতে পারে। তো ওই সাউন্ডটা হতো বাসায়। আর এছাড়া যে আমাদের যখন রান্না বান্নার কাজে যদি মহিলারা মানে পাটা দিয়ে বাটে বাড়ে কিছু, যেমন মরিচ সামথিং কিছু বাটে, তখন যেরকম একটা আওয়াজ হয় ফ্লোরে, ওরকম একটা আওয়াজ মানে ওই বাসাটাতে মানে ক্রিয়েট হয় রাত্রেবেলা, মানে মানুষ শুনতে পারে যে এরকম এরকম হয়। তো আমরা যখন উপরে ফ্ল্যাট এরিয়া যখন জিজ্ঞেস করি যে আন্টি আপনাদের বাসায় কি এরকম এরকম কোনো ঝামেলা হয়েছে নাকি, দেন তারা বলে যে না আসলে আমরাও শুনি এরকম মানে প্রবলেম হয়, মানে আওয়াজ হয় এরকম আমরা যদি শুনতে পারি, বাট কখনো ছাদে যাওয়া দেখা হয়নি। তো ওটা ওখান থেকে ছিল এই ঘটনাটাই। দেন আমরা আস্তে আস্তে মানে বাসাটা শিফট করে ফেলি ওই জায়গা থেকে। তো বাসা শিফট করে এখন যে নতুন বাসা আসছি সেই বাসায় তেমন কোনো প্রবলেম হয় না, বাট এই বাসাটাই হয় কি আমার আম্মুর মানে মাঝে মাঝেই মানে বোবায় ধরে অনেক এই বাসাটাতে, মানে বিভিন্ন ভাবে মানে রাতেরবেলা মানে বোবা ধরলে তো এক ধরনের মানে আওয়াজ করে। তো আমার আম্মু যেগুলি মানে দেখে মানে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে বা বোবা ধরনের কথা বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না, আমার আম্মুর এই বাসাটা আসার পর থেকে এই প্রবলেমটা একটু বেশি হয়।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার, আমরা খুবই সরি যে আপনার ঘটনা আমরা জানতে পারলাম না, আমরা আসলে জানতে চেয়েছিলাম। অ্যান্ড আপনাকে তারপরেও কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে MD মালিক শেখ সিরাজগঞ্জ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, অগ্রিম শুভেচ্ছা। এছাড়াও কণা আমাদের সাথে রয়েছেন, ফেসবুকে দেখতে পাচ্ছি এইগুলো। আমাদের সাথে রয়েছেন টিটো এবং তার কাছে অনেকগুলো ঘটনা আছে। ভাই প্লিজ আমাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। রাজশাহীবাসী যারা রয়েছেন তাদেরকে বলবো, আর যারা রয়েছেন চিটাগং, সিলেট, খুলনা এবং কুমিল্লা, যারা যেখানে আছেন তারা কেউই আপনারা হতাশ হবেন না। ম্যামন সিং যারা আছেন প্রত্যেকের কাছে আমরা যাব, প্রত্যেকের কাছে আমরা যাব, এমনকি যারা অনেক দূর থেকে মানে এই দেশের সীমানা পেরিয়েও শুনছেন তাদেরকে, তাদেরও মানে কি বলবো যে কষ্ট পাওয়ার বা মানে কোনো ধরনের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকের ঘটনা জানতে চাই, আমরা প্রত্যেকের ঘটনা শুনতে চাই এবং আমরা প্রত্যেকের কাছে যেতে চাই। আমাদেরকে অডিও ক্লিপ আচ্ছা অডিও ক্লিপটা চরম লিখেছেন হাসিব, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন কামরুজ্জামান, ভয় করছে ভাইয়া, এছাড়া আরও অনেকে গুড রাসেল ভাই, অর্ণ বরণ্য লিখেছেন। তো ফেসবুকে এই সমস্ত লেখাগুলো আমরা পেলাম। আমাদের হাতে সময় নেই কিন্তু আমরা আমি আসলে শেষ করতে চাই কিছু কথা বলে, যেহেতু একদম বছরের শেষ এপিসোড ছিল এটা, জানি না কতটা আনন্দ দিতে পেরেছি, তবে আশা করছি যতটুকু যারা যারা আছে ঘটনা শুনিয়েছেন এবং কিছু কিছু ঘটনা নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সব ঘটনার কথা বলবো না, বাট কিছু কিছু ঘটনা ইনশাল্লাহ আশা করবো যে আপনাদের ভালো লেগেছে। এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আগামীতে চাইতেও আরও ভালো ভালো সব ঘটনা আপনাদের উপহার দিয়ে যাবো। এবং 2016 আমরা একটা নতুন পরিকল্পনা করছি আপনাদের কাছে যাবার, পুরো বাংলাদেশ ঘুরে বেড়ানোর এবং আপনাদের কাছে গিয়ে আপনাদের কাছ থেকে ঘটনা সিলেক্ট করে সেই ঘটনাগুলো শোনানোর। সুতরাং 2016 জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে আপনারা মানে আপনারা আমাদের আমাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানে আপনাদের সাথে বা আপনাদেরকে এভাবে আনন্দ দিয়ে যেতে পারি। আজকে শেষ এপিসোড ছিল, আমরা যখন নেক্সট এপিসোড করবো রাজশাহী থেকে তখন অলরেডি নতুন বছর পড়ে যাবে, সেদিন বললেও হতো। তারপরে অগ্রিম শুভেচ্ছা রইল যারা সেদিন হয়তো অনেকেই নাও শুনতে পারেন, আজকে বলছি যে অগ্রিম বছরের শুভেচ্ছা, অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইল। এবং পুরনো বছরের যে সমস্ত মানে না পাওয়া ছিল সেই পাওয়াগুলো না পাওয়াগুলো যেন পাওয়া হয়ে ধরা দেয় নতুন বছরে। কথা হবে আবারও আগামী শুক্রবারে ঠিক রাত 11:59 ভূত FM, তবে এখান থেকে নয়, স্টুডিওর বাইরে থেকে, রাজশাহী থেকে। এবং আমি আপনাদের বলেছি অলরেডি সেখানে একটা ফ্যান ক্লাব তৈরি হচ্ছে ভূত FM-এর, আমরা তাদের সাথেও পরিচয় করে দেবো। এবং সারা দেশ থেকে আমরা আহ্বান করছি যারা যারা ফ্যান ক্লাব খুলতে চান ভূত FM-এ, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেস আরও একবার মনে করে দিচ্ছি সবাইকে, bhutfm@radiofurti.fm। অলরেডি গলা ভেঙে গেছে, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। কথা হবে আবার আগামী শুক্রবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং আজকে রাত 11:59 যেভাবে ভূত FM শুনলেন, আগামী সপ্তাহ মিস করবেন না। টাটা।
ভূত FM, the night comes alive with Grameenphone.